exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি সুমন আছি আপনাদের সাথে, এবং সেই সাথে ডরের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বরাবর যেটা করে থাকে, প্রত্যেকটা এপিসোডে আমাদের সাথে কিছু নতুন গেস্ট যোগ দিয়ে থাকে এবং তাদের কিছু এক্সপেরিয়েন্স থাকে, আমরা সেই ঘটনাগুলো শুনি। এবং সেই ঘটনাগুলো হয়তোবা অনেকের কাছে খুব হাস্যকর মনে হয়, আবার অনেকের কাছে খুব সিরিয়াস মনে হয়। বিশেষ করে যাদের সাথে এই ধরনের প্যারানর্মাল ঘটনা ঘটে গিয়েছে তাদের কাছে মনে হয় আসলেই এগুলো বাস্তব এবং সম্ভব। আর এখনো পর্যন্ত যাদের সাথে ঘটে নাই তাদের পক্ষে কিছু কিছু ঘটনা হয়তো বিশ্বাস করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়, কারণ এই বিষয়গুলো আসলে নিজের সাথে যখন ঘটে না ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করাটাই একটু অস্বাভাবিক কি মনে হয়। তো যাই হোক, সেই বিশ্বাস অবিশ্বাসের জায়গাগুলো বরাবরই আমরা বলে থাকি যে এটা সম্পূর্ণই লিসনার যারা আছেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি এই ঘটনাগুলোকে কতটুকু বিশ্বাস করবেন বা কতটুকু আপনার বাস্তব জীবনে স্থান দিবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখানে আমাদের বলার কিছুই নেই, আমাদের শুধু যতটুকু করার সেটা হচ্ছে আমাদের যে গেস্টরা থাকে তাদের এক্সপিরিয়েন্সগুলোকে সবার সামনে তুলে ধরা, এতটুকুই। এবং সেই শুরু থেকে 2014 সালের মাঝামাঝি সময় থেকে শুরু করে আজকে অবধি ডর সেটাই করে এসছে। আর নাম্বারটি হচ্ছে 09-613-892-892। এই নাম্বারে ফোন করে আপনি আপনার ঘটনাগুলো রেকর্ড করতে পারেন, পরবর্তীতে ডর টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং হয়তোবা নেক্সট এপিসোডে আপনি আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিবেন। তো যাই হোক, আমরা এবার আর কথা বাড়াতে চাই না, এবার আমরা সরাসরি আমাদের অতিথিদের কাছে চলে যাব এবং এক এক করে পরিচিত হই তাদের সাথে এবং তাদের ঘটনাগুলো আমরা শুনি। শুরুতে আজকে আমরা যার সাথে পরিচিত হতে চাই, ওকে আপনাকে দিয়ে স্টার্ট করি। নাম কি আপনার?
আমার নাম মোহাম্মদ আলামিন আহমেদ।
আলামিন আহমেদ, কি করেন?
আমি স্টুডেন্ট।
স্টুডেন্ট, আপনি কি এইসব প্যারানর্মাল জিনিসে বিশ্বাস করেন?
আসলে আমার
সত্যি করে
আমার লাইফে প্যারানর্মাল তেমন কোনো ঘটনা নেই, যদিও বা তো মনে হয় অনেকের মুখে যে সিচুয়েশনে শুনি তাদের কাছে 50-50,
মানে কিছুটা অবিশ্বাস আছে আর কিছুটা
বিশ্বাস
বিশ্বাস হচ্ছে। মানে নিজে কখনো কি ভয় পেয়েছেন?
নিজে ওইভাবে
কখনো ফিল হয়নি। তো আজকে মানে আপনি কোন এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছেন আমাদের?
আজকে আমি আমার বাবার মুখে শোনা একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। এটা আমার এক চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা।
ওকে, তাহলে কি আমরা শুরু করতে পারি?
অবশ্যই।
ওকে,
তো এই ঘটনাটা হচ্ছে দিনাজপুরের একটি গ্রামের ঘটনা। ঘটনাটার সময়টা ছিল এরকম সময় আর কি, ধান কাটার পর, নবান্ন উৎসবের পরের ঘটনা। তো ধান কাটার পরে সচরাচর যারা হয় তারা আর কি বনভোজন বা পিকনিক করে থাকি। বাবারা তখন টিনেজার ছিল, তখন তারা ধান কাটার পরে যে জমিটা থাকে সেখানে তারা পিকনিক করে আর কি। তো এরকম একটা সময়ে তারা তাদের ফ্যামিলির যত ছেলে ছিল সবাই মিলে ডিসিশন নেয় যে তারা পিকনিক করবে। সবকিছু রেডি করার পর যখন রান্না শুরু হবে তখন আমার বাবারা সে চাচাকে বলে যে তুমি যাও কিছু খড়কুটো নিয়ে আসো আগুন জ্বালানোর জন্য। তো পাশেই একটা বাঁশঝাড় এবং জঙ্গল ছিল, সচরাচর চাচু সেখানেই যায়, তিনি অনেক সাহসী ছিলেন। গিয়ে যখন সে খড়কুটো নিয়ে আসবে সেই মুহূর্তে তার একটা চিৎকার শুনতে পায় সবাই। তো অ্যাজ ইউজুয়াল সবাই সেখানে যায় তাকে খুঁজতে, কিন্তু গোটা বাঁশঝাড় খোঁজার পরেও তার কোনো দেখা পায় না। তার
সময়টা কখন বললেন?
সময়টা রাত 11-11:30 হবে। তারপর অনেক খোঁজাখুঁজির পরও যখন এক ঘন্টা তার কোনো খোঁজখবর মেলে না তখন পরিবারের সবাইকে খবর দেওয়া হয়, গোটা গ্রাম তাকে খুঁজতে বের হয়, কিন্তু তার কোনো দেখা পাওয়া যায় না। তারপর অ্যাজ ইউজুয়াল রাত যখন 1:30 বাজে তখনও খোঁজা চলতেছে কিন্তু তার কোনো দেখা নেই। তারপর দেখে যে সে পুকুর পাড় থেকে হেঁটে হেঁটে আসতেছে, তার সম্পূর্ণ শরীর ভেজা, মনে হচ্ছে সে পুকুরে ডুব দিয়ে আসছে এই শীতের মধ্যে। গ্রামে তো অনেক শীত, সবাই তাকে যখন জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি পুকুর থেকে ডুব দিয়ে আসলা নাকি তোমার
শরীর ভেজা,
তো তখন সে কোনো কথা বলতে পারে না, সে বাসার সামনে আসে সেন্সলেস হয়ে যায়। তারপর পরের দিন সকালে যখন তার জ্ঞান ফেরে তখন সে ওখানে কিভাবে গেছে কিছুই সে বলতে পারে না। তো তারপর থেকে মূলত ঘটনা শুরু হয় তার সাথে। এই ঘটনা হচ্ছে তার লাইফটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। তারপর হচ্ছে প্রতিদিন রাতে আমার সেই আঙ্কেল আর আব্বু পাশাপাশি রুমে থাকতো, জয়েন্ট ফ্যামিলি ছিল। তো দেখা যেত যে প্রতিদিন রাতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় যায় কিভাবে যায় কেন যায় সেটা সে বলতে পারে না, বাট তাকে খুঁজে পাওয়া যায় না। আবার ভোর ভোর টাইমে সে চলে আসে অটোমেটিক্যালি বাসায়। তাকে নিয়ে আসলে ফ্যামিলিতে অনেক প্রবলেম শুরু হয় যে যদি বিপদ হয়, যেহেতু রাতের বেলা বাইরে যায় যদি বিপদ আপদ হয়, এই জন্য এটা যখন খুব সিরিয়াস পর্যায়ে চলে যায় তখন তাকে বেঁধে রাখা হয় বেডের সাথে, খাটের সাথে তাকে বেঁধে রাখা হয় আর কি। তো এটা তাকে যখন একদিন বেঁধে রাখা হয় তখন সবাই বিষয়টা বুঝতে পারে যে সে আসলে নিজের সেন্সে যায় না, তাকে সামলাইক
কোনো কিছু হিপনোটাইজ
নিয়ে যায় এবং সে কোথায় যায় কেন যায় কিছু বোঝা যায় না। তো তারপর কি হয়, অ্যাজ ইউজুয়াল সবাই হুজুরকে ডাক দেয়, একজন বড় হুজুরকে ডাক দেয়।
যখন বেঁধে রাখা হয় ওই দিন তো আর কোনোভাবেই যেতে পারে
না, ওইদিন যেতে পারেনি, ওইদিন সবাই বুঝতে পারে যে সে আসলে নিজ জ্ঞানে কোথাও যায় না, তাকে নিয়ে যাওয়া হয়।
যেদিন বেঁধে রাখা হয়েছিল ওইদিন আসলে কি করেছে ওই সময়টাতে?
ওই সময়টাতে সে আসলে খুব চিৎকার চেঁচামেচি করছে এবং বলছে যে আমাকে যেতে দাও, আমাকে যেতে হবে, আমাকে ওখানে যেতেই হবে, সে আমাকে ডাকছে। এখন কে ডাকছে এটা কিন্তু সে জানে না। তারপর হুজুর আসে, আসে তাকে তাবিজ দেয় যে এই তাবিজটা একটু পড়ে দেখো, যদি উপকার হয় নাহলে নেক্সট টাইম আরো ব্যবস্থা নিতে হবে। তো সে তাবিজ পড়ে, বাট তাবিজ সে রাখতে পারে না নিজের কাছে, সামহাও হারায় যায়, অথবা পুকুরে গোসল করতে গেছে তাবিজ আর পরে খুঁজে পাওয়া যায় না। এভাবে তাকে সাতটা তাবিজ দেওয়া হয়, সাতটার একটাও সে ধরে রাখতে পারে না, কোথায় হারায় কিভাবে হারায় সে নিজেও জানে না। তাবিজ দেওয়ার পরে একটু তার এই ঘটনা কমছিল, বাট ওই একই পরে তাবিজ যখন তার কাছে থাকে না ওই একই ঘটনা বারবার ঘটতে থাকে যে তাকে রাতের বেলা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর একদিন তার পিছে পিছে আমার আব্বু এবং আমার আরো দুই চাচু যায়।
ওই যে যখন সে রাতে
যায়, তো যাওয়ার পর তারা দেখে যে সে হচ্ছে আমাদের বাসার থেকে একটু দূরে, গ্রামের বাসা থেকে একটু দূরে একটা পুকুর ছিল, ওই পুকুরের নিচে ডুব দিল। ডুব দেওয়ার পর 10 মিনিট তার কোনো দেখা নেই। তখন তারা চিন্তিত হয়ে যায়, মানে পুকুরের নিচে গেল আবার ফিরে আসতেছে না, কোনো বিপদ আপদ হলো নাকি। কিছুক্ষণ পরে দেখা যায় যে সে অটোমেটিক্যালি আবার পুকুর থেকে উঠে আসে, সেই রাতের বেলা প্রায় 1:30। তো এটা দেখার পর তারা আরো চিন্তিত হয় যে যদি তার কোনো একটা বিপদ হয়ে যায়, এইভাবে চলতে দেওয়া তো যায় না। তো তারপর আরো বড় হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। তো বড় হুজুর তাকে বলে যে আসলে তোমার প্রবলেমটা কি, একটা প্রসিজিওর করতে হবে, তারপর বোঝা যাবে যে তোমার প্রবলেমটা কি। তারপর একদিন আমাদের বাসায় সেই বড় হুজুরকে নিয়ে আসা হয়। তো হুজুর অনেক দোয়া দরুদ পড়ার পর যেটা বলে যে তার সাথে দুটা জিন আছে, একটা হলো বাবা আর আরেকজন হলো ছেলে, দুজনই তার সাথে থাকে। এবং আমার সেই চাচু একটা জিনিস শেয়ার করছিল যে সে যখন রাতের বেলা হাঁটে তখন কোনো আলোর মধ্যে সে তার ছায়ার পাশে আরো দুইটা ছায়া দেখতে পায়।
এটা কি শুধু উনি দেখতে পায়?
হ্যাঁ, এটা শুধু উনি দেখতে পায়। তিনি মোট তিনটা ছায়া দেখতে পায়, একটা তার এবং বাকি দুইটা কার তিনি জানে না। তারপর ওই হুজুর একটা তাবিজ দেয়। তারপর তিনি স্বপ্নে দেখতেছে যে দুজন লোক, টুপি পরা অনেক লম্বা লোক, সাদা পাঞ্জাবি পরা,
আপনার চাচু স্বপ্নে দেখে,
হ্যাঁ হ্যাঁ, উনি স্বপ্নে দেখতেছে যে তাকে বলতেছে যে তুমি আমাদের সাথে চলো, তোমাকে আমরা বিয়ে দিব এবং তোমার জীবনটা অনেক সুখের হবে, তুমি আমাদের সাথে চলো। তখন আমার চাচু সেই ঘুমের মধ্যেই বলে যে আসলে আমার পরিবার আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমি তাদেরকে ছেড়ে কিভাবে আপনাদের সাথে যাবো, আপনাদেরকে তো আমি চিনি না, আমি কেন যাবো আপনাদের সাথে। যে বাবা আছে, যে দুটা লোক তার মধ্যে একজন বয়স্ক লোক ছিল, তিনি বলে যে আমার এক মেয়ে আছে, তার সাথে তোমার আমি বিয়ে দিব এবং তুমি আমাদের সাথে থাকবা। তারপর আমার চাচু ওই ঘুমের মধ্যে অনেক কান্নাকাটি করে যে না আমি যাবো না, আমার বাবা মা আছে। তারপর পরের দিন সে এই ঘটনাটা, মানে স্বপ্নের ঘটনাটা সবার সাথে শেয়ার করে। তো সেই হুজুরকে আবার ডাকা হয়। তো হুজুর বলে যে আসলে জিনরা আসছিল তোমাকে নিয়ে যেতে, কিন্তু তারা আর কি তুমি যেতে চাওনি, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারেনি, আসলে তারা তোমাকে খুব পছন্দও করে, এই জন্য তোমাকে নিয়ে যাবে হয়তো বা। তো এটা বলার পর তার বাবা মা, মানে আমার চাচুর বাবা, দাদা দাদি অনেক কান্নাকাটি করে। তো হুজুরকে বলে যে যেভাবেই হোক এটা থেকে আমাদেরকে বাঁচান। ও তারপর হয় কি যে একদিন ওই দাদু দাদি, মানে চাচুর বাবা মাকে স্বপ্নে দেখায় যে তোমাদেরকে অনেক ধন সম্পদ দিব, তোমরা তোমাদের যে একমাত্র ছেলে আছে তাকে আমাদের সাথে পাঠিয়ে দাও, সে অনেক ভালো থাকবে আমাদের সাথে এবং তাকে আমরা নতুন একটা জগতে নিয়ে যাব। এভাবে বলে। তো ওই একই অবস্থা, দাদু দাদি খুব কান্নাকাটি করে স্বপ্নের মধ্যে, দুজনেই একই সাথে স্বপ্নটা দেখছে একই দিনে, বলে যে না আমাদের একমাত্র ছেলে আমরা যেতে দিব না। তো এভাবে বলার পর তারা আরো ভীত হয়ে যায় আর কি, দাদু দাদি চাচু তিনজনই ভীত হয়ে যায়। তারপর হুজুর যেহেতু বলে যে সে তো তাবিজ রাখতে পারতেছে না, তো এক্ষেত্রে এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেটা আসলে খুবই আনএক্সেপ্টেড ঘটনা। সেটা হলো যে তাবিজ লিখে আমাদের যে বাহু আছে, চাচুর বাম হাতের বাহুটা চিরে, চাকু দিয়ে চিরে সে তাবিজটা ঢুকিয়ে
দেওয়া হয়। মানে বলা হয় যে এটা করার
জন্য, এটা করার জন্য, যেহেতু সে তাবিজ রাখতে পারতেছে না নিজের সাথে। তো তো হুজুর তো আর হুজুর জাস্ট তাবিজটা লিখে দিছে, তো পাশের গ্রামের একজন ডাক্তার আছে ওনাকে আনা হয়, তার বাম হাতের বাহুটা চিরা হয়।
মানে ডাক্তার কি রাজি হলো?
মানে ডাক্তার রাজি হয়নি, কিন্তু বাট হচ্ছে দাদু দাদি তো কান্নাকাটি করে খুব খারাপ অবস্থা। আর ডাক্তারটা আমাদের ফ্যামিলি ডক্টর ছিল, খুবই চেনা পরিচিত। যদিও বা ডাক্তার কি বলছে এটা আমার জানা নেই, যে তিনি এটাতে
সাধারণত ডাক্তার এটা এগ্রি করার
কথা না,
এটাতে মানে তার ইন্টারনাল অনেক ধরনের ইনজুরি হতে পারে, অনেক ধরনের ইনফেকশন হতে পারে।
তাবিজ বলতে যে আমরা স্টিল বা এরকম কিছু না, জাস্ট কাগজটা।
বুঝতে পেরেছি, একটা মানুষের বডির ভেতরে যদি একটা কাগজও থাকে মানে এটা থেকে অনেক কিছু হতে পারে। সো আমি শুধু একটু থামাই, আপনাকে ইন্টারাপ্ট করি, যে যারা ডট শুনছেন এই মুহূর্তে, যদি আপনাদের কারো সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে কিংবা ঘটার সম্ভাবনা রয়েছে কিংবা আপনার আশেপাশের কারো সাথে এই ধরনের ঘটনা ঘটছে, প্লিজ স্টপ করবেন এই ঘটনা। মানে এটা বড় ধরনের কোন দুর্ঘটনার কারণ হয়ে যেতে পারে। যে এই ঘটনার কথা আজকে আমাদের গেস্ট বলছে, এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের ঘটনা, তখন হয়তো বা এত সচেতনতা ছিল না বা এত মানে মেডিকেল ফ্যাসিলিটিও ছিল না, সেই সময়ে এটা সম্ভব হলো, এই সময়ে কিন্তু কখনো ভুলেও এই ধরনের জিনিস অ্যাপ্লাই করা যাবে না। ওকে, এরপর
হয়তো আপনারা ভাবতে পারেন যে হাত কাটে কিভাবে তাবিজ দেওয়া সম্ভব, বাট আমি রিসেন্টলি দেখছি তার হাতে যে কাটার দাগটা, এখনো আমি দেখছি চাচুর হাতে,
সেটা কি এখনো আছে?
এখনো কাটার দাগটা আছে,
কাটার দাগটা আছে। ভেতরে কি তাবিজটা আছে?
হ্যাঁ, তাবিজটা মনে হয় ভেতরে আছে কি না এটা বাট উনি বলতে পারবেন না, বাট দাগটা আছে এখনো।
আচ্ছা, ওকে, তারপর কি হলো?
তারপর অ্যাজ ইউজুয়াল এগুলো করার পর হুজুর তাকে কিছু দোয়া দৌড় দিল এবং দাদু দাদিকেও কিছু দোয়া দৌড় দিল, এবং আমাদের যে গ্রামের বাড়িটা আছে গ্রামের বাড়ির চারদিকে কিছু তাবিজ আছে যেগুলা পুঁতে দেওয়া হলো আর কি,
মানে বাড়িটা বন্ধ করে দেওয়া হলো।
তারপর অ্যাজ ইউজুয়াল এই ঘটনাগুলো কমে গেল। তারপর দেখা যাচ্ছে যে 20-25 দিন পর পর চাচু ওই স্বপ্নটা দেখতেছে যে তাকে ডাকতেছে চলো আমাদের সাথে চলো। বাট এই মাঝখানে আমার একটা মিসিং হয়ে গেছে, যে যেই মেয়েটার সাথে মানে বিয়ে দেওয়ার কথা বলল যে ওই যে স্বপ্নে তাকে, সেই মেয়েটাকে জাস্ট তিনি একবারই দেখছিল, একবার স্বপ্নে তিনজন আসছিল, তার ওই দুইজন যে সাদা পাঞ্জাবির পরার লোক তার সাথে একজন মেয়ে আসছিল, সে ছিল বোরখা পরা, তার চেহারা দেখতে পায়নি বাট তিনি ছিলেন অনেক লম্বা। একবার শুধু সেই মহিলাটাকে বা মেয়েটাকে তিনি দেখছেন, এরপর থেকে আর তিনি দেখেননি, এটাই হলো ঘটনা। আর 20-25 দিন পর পর তিনি স্বপ্নটা দেখতে অ্যাজ ইউজুয়াল দোয়া দৌড় পর পর মোটামুটি তার এসব সমস্যা দূর হয়ে যায়। আর মেইন কথা হচ্ছে যে ওনার একেবারে এসব সমস্যা দূর হয়ে যায় এমনটা না, দেখা যায় যে 6 মাস 7 মাস 8 মাস পর তিনি আবার ওই একই স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন বা তার প্রবলেম হয় যে তার মনে হচ্ছে যে তার পাশে কেউ হাঁটছে, এবং তিনি যখন একা থাকেন তখন তার সাথে এই ঘটনাগুলো বেশি ঘটে।
এখন কি উনি আছে তো?
হ্যাঁ, এখন উনি বেঁচে আছে স্টিল।
সো এখন কোন ধরনের কোনো প্রবলেম? উনি তো নরমাল বিয়ে করেছেন, স্বাভাবিক লাইফ,
স্বাভাবিক লাইফ, অনেক বয়স এখন তার।
সো ওই জিনিসটা তাহলে কতদিন পর্যন্ত কন্টিনিউ করেছিল? একদম ওটা থেকে রিলিজ পেয়েছিল,
একদম ওটা থেকে রিলিজ পেতে তার 2 বছর সময় লাগছে, 2 বছর সে সাফার করছে সেটাতে।
আসলে এটা হয়, আমি মানে আমার গ্রামেও শুনেছি বা আমি অন্যান্য অনেকের কাছেই শুনেছি এরকম ঘটনা, অনেকের সাথেই ঘটেছে এরকম, হঠাৎ করে ঘর থেকে নিয়ে যেত, তারপর ওই গাছের উপরে ওখানে বসে রাখতো। ইনফ্যাক্ট আমি ডরের আগেও বলেছি, আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথেও এই ঘটনা ঘটেছিল। সো আমার ফ্রেন্ড যেখানে দেখেছিল ওই সিচুয়েশনটা, তো আসলে এখন এটা এই জন্য শুরুতে বলেছিলাম যে এই ঘটনা যদি আপনি নিজের চোখে না দেখে থাকেন এটা বিশ্বাস করা কিন্তু আপনার জন্য একটা খুব হাস্যকর একটা বিষয় হয়ে যেতে পারে, বাট আপনার খুব কাছের কোনো মানুষের সাথে ঘটলে কিংবা আপনি নিজের চোখে যদি দেখে থাকেন তখন হয়তো বা আপনার কাছে অন্যরকম একটা মানে বিশ্বাস তৈরি হতে পারে।
আসলে প্রথমে যখন আমি শুনি তখন আমারও বিশ্বাস হয়নি, কিন্তু আমি যখন চেক করছি যে চাচুর এখানে আসলে একটা খুব গভীর কাটা দাগ আছে, তখন আমি চিন্তা করলাম যে না, সামান্য কোনো বিষয়ের জন্য কেউ তো তার হাত অত বড় কাটবে না,
সেটাই মানে কি পরিমাণ মানে আপসেট হয়ে গিয়েছিল যে ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ধরনের ডেঞ্জারাস পদক্ষেপ নিতে
বাধ্য। তখন যে তার কাটছিল আমার মনে হয় না তখন অবশ করার মতো এরকম কোন পজিশন ছিল তার,
হয়তো বা তখন হয়তো বা এত ফ্যাসিলিটিও ছিল না। ওকে, যাই হোক, এটা হচ্ছে আপনার প্রথম ঘটনা যেটা আপনার চাচুর সাথে ঘটেছে। ওকে, এর আপনি মানে আমরা যখন শুরুর আগে প্রোগ্রাম শুরুর আগে আপনি আমাকে বলছিলেন আপনার নিজেরও হয়তো বা কিছু একটা ঘটনা,
নিজের একটা ঘটনা
আসলে এটা কি ছিল?
এটা আসলে প্যারানর্মাল বললে প্যারানর্মাল বলা যাবে কিনা, বাট এটা হচ্ছে অদ্ভুত টাইপের একটা ঘটনা যেটা আমিও আসলে কনফিউজ যে এটা কেন হয়েছিল।
আমরা শুনি ঘটনা।
ঘটনা হচ্ছে আমি তখন ক্লাস নাইনে পড়ি, নাইন থেকে টেন পর্যন্ত, টেনের এসএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত এই ঘটনাটা কন্টিনিউ আমার দুই বছর ঘটে আমার সাথে। সেটা হলো যে আমি স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নের কথা আমার মনে থাকে না, বাট স্টিল ধরেন আমার কয়েকটা উদাহরণ দিই যে আমি একবার সাইকেল থেকে পড়ে যাই, যাই আমার হাঁটুটা অনেকটা ছিলে যায়, ছিলে যায় বলতে একবারে সম্পূর্ণটাই ছিলে যায়, খুবই ভয়ঙ্কর অবস্থা হয়। এই ঘটনাটা আমি স্বপ্নে দেখছিলাম, বাট আমার কিন্তু স্বপ্ন দেখার পরে মনে ছিল না যে এটা আমি দেখছি, বাট যখন আমার ইনসিডেন্টটা হলো, আমি যখন হাসপাতালে গেলাম, বেডে যখন আমার সবকিছু হয়ে গেল, মানে তখন আমি ঠান্ডা মাথায় চিন্তা করছি আসলে এই ঘটনাটা আমি দেখছিলাম স্বপ্নে, কিছুদিন আগে দেখছিলাম। তারপর আরো কিছু ইনসিডেন্ট আছে, যেমন আমাদের ওখানে পাতা খেলা যেটাকে বলা হয় গ্রামের ভাষায়, পাতা খেলা, ওখানে আর কি সাপ খেলা যেটাকে বলা হয় আর কি, সাপ খেলা দেখায়, অনেকে হয়তো বুঝবেন। তো ওখানে আমি দেখতেছি যে একটা লোক, লোকটার চেহারাটা আমার চেনা, বাট ওনাকে কোনোদিন আমি দেখি নাই, বাট যখন সে আমার বাসার পাশে কিন্তু শালবাগান যেখানে পাতা খেলা হয়, আমি যখন গেলাম যখন দেখতেছি যে ওই লোকটা ফার্স্ট হলো, আরে এটা তো আমি কিছুদিন আগে দেখলাম।
আচ্ছা, বুঝতে পেরেছি, মানে কোনো কিছু একটা ঘটনা আপনার চোখের সামনে ঘটছে, মানে আপনার মনে হচ্ছে যে এর আগেও এই ঘটনাটা ঘটেছে হয়তো বা আপনার সাথে, বা আপনি ওইটা উপস্থিত ছিলেন, আপনি দেখেছেন,
যেভাবে হয়েছে সেভাবেই আসলে আমি দেখতেছি।
আসলে এটা আমার মনে হয় না যে এটা প্যারানর্মাল কোনো কিছুর সাথে রিলেটেড, কারণ এই ঘটনাটা আমার ধারণা যদি কোনো একটা পরিসংখ্যান থাকে হয়তো বা শতকরা 80% মানুষের মাঝে পাওয়া যাবে। ইনফ্যাক্ট আমার নিজেরও মনে হয় যে ওকে আমি কোনো কিছু একটা ঘটনা দেখছি, আমার যে এর আগে আমি ঠিক সেম জিনিসটা ঘটে গেছে এবং আমি দেখেছি আমি ছিলাম ওখানে, এরকম হয়েছে। সো এটার কোন লজিক অনেকে অনেক ঘাটাঘাটি করতে চায়, অনেকে এই জিনিসগুলোকে একটু অন্যভাবে বিশ্লেষণ করার চেষ্টা করে যে এটা অনেকে আবার বিশ্বাস করবে করবে না, অনেকে পুনর্জন্ম বলে একটা কথা আছে যে এই ধরনের অনেক ঘটনা আপনি নেটে ঘাটাঘাটি করলে পাবেন। যে কিছুদিন আগে খুব রিসেন্ট একটা ঘটনা, রাশিয়াতে একটা ছেলের সন্ধান পাওয়া গেছে, বাচ্চা একটা ছেলে বলছে যে সে আসলে এই গ্রহের বাসিন্দা না, সে নাকি মঙ্গল গ্রহ বা কোনো একটা গ্রহ থেকে এসছে। সো এটা মনে করা হচ্ছে তার এটা পুনর্জন্ম হয়েছে যে সে আগের জন্মের কথা বলতে পারছে। যদি অনেকে ঘাটের নেটে এরকম হুবু অসংখ্য অনেক ঘটনা পাবেন, ইন্ডিয়াতে রয়েছে, ইউরোপে রয়েছে, যারা মানে জন্ম হওয়ার পর মানে রিকগনাইজ করতে পারছে যে কোনো একটা জায়গার সাথে তার একটা কানেকশন রয়েছে এবং পরবর্তীতে ওই জায়গাটা সে খুঁজে বেরও করতে পেরেছে। এই বিষয়গুলো একটু কন্ট্রোভার্সিয়াল, সো এই জন্য আমরা যেতে চাই না। আসলে এই জিনিসটা আমার মনে হয়, আমি পার্সোনালি বিলিভ করি এটা প্যারানর্মাল কোনো কিছু রিলেটেড আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, কারো যদি এই বিষয়ে কোনো ভালো ব্যাখ্যা জানা থাকে সো আমাদের সাথে শেয়ার করতে পারেন সেই ব্যাখ্যাটা। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই ঘটনা শেয়ার করার জন্য।
থ্যাংক ইউ।
ওকে, আলামিনের ঘটনা শোনার সাথে সাথেই কিন্তু আমাদের বিরতি নেবারও সময় হয়ে গেছে। একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর আমরা আবারও ফিরে আসব। আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন আছি আপনাদের সাথে এবং আরো অতিথিরা রয়েছে, সাথেই থাকুন, ফিরছি একটু পর।
ডর মানে ভয়।
বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও এফএম 89.2 তে। আপনি শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন আছি আপনাদের সাথে। বিরতিতে যাওয়ার আগে আমরা আলামিনের ঘটনা শুনেছিলাম, বলেছিলাম যে বিরতি থেকে এসে আমাদের যে বাকি অতিথিরা রয়েছে তাদের ঘটনায় যাব, এবং তাদের ঘটনায় যাওয়ার আগে আরো একবার মনে করিয়ে দিতে চাই, আপনিও যদি পার্টিসিপেট করতে চান ডরে এবং স্টুডিওতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করতে চান, আপনি আমাদের ফোন নম্বরে ফোন করে চলে আসতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 09613 892 8992 এই নম্বরে ফোন করে আপনি আপনার ঘটনাগুলো সংক্ষেপে রেকর্ড করবেন, পরবর্তীতে ডর টিম আপনার সাথে যোগাযোগ করবে। সো আপাতত আমরা যোগাযোগ করি আমাদের পরবর্তী অতিথির সাথে। কি অবস্থা, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ ভালো আছি, আর এখানে এসে খুব ভালো লাগছে।
ভালো লাগছে, কিন্তু আমাদের প্রথম গেস্ট যখন বলছিল আপনি খুব মনোযোগ দিয়ে দেখছিলেন, একটু একটু নার্ভাস দেখা যাচ্ছিল আপনাকে, এটা কি মানে রেডিওতে কথা বলবেন সেই ভয় নার্ভাস, অথবা আপনার যে ঘটনার কথা আপনি শেয়ার করতে এসেছেন?
বলতে রেডিওতে কথা বলার জন্য না, মানে যে ঘটনাটা ও বললো একটু নার্ভাস হয়ে গেছিলাম, আর আমার ঘটনাটাও আমি নিজে চোখে দেখছি,
ওটা চিন্তা করে আপনি একটু নার্ভাস হয়ে গেছেন। যেহেতু ওই ঘটনা চিন্তা করে আপনি নিজে নার্ভাস হয়ে গেছেন, আমি জানি না আমরা কতটুকু নার্ভাস হব কি হব না, বা যারা লিসনার রয়েছে, যদিও ডরের লিসনার যারা আছে খুব সাহসী, এত সহজে নার্ভাস হয় না কোনো কিছুতে। যাই হোক, আমরা কাউকে নার্ভাস করানোর জন্য কোনো ঘটনা প্রচার করি না, বা নার্ভাস হোক কেউ সেটাও আমরা চাই না, আমরা শুধু মূল ঘটনা যেটা ঘটেছে এটাই তুলে ধরি। তো দেখা যাক আপনার ঘটনা শুনে কি অবস্থা আমাদের হয়। তো একটু পরিচিত হয়ে নিই আপনার সাথে।
আমার নাম সঞ্জিত আক্তার মুনমুন, আমি স্টুডেন্ট, আমি আগারগাঁ থেকে এসেছি।
আগারগাঁ থেকে এসেছেন, ওকে। আমরা ঘটনায় যাই, আপনার কোন ঘটনাটা শেয়ার করবেন?
অ্যাকচুয়ালি এটা আমার কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনা, আর এটা আমি নিজের চোখে দেখছি। তো আমি আগে বিলিভ করতাম না এগুলা, তো যেহেতু নিজের চোখে দেখা তো একটু কিছুটা বিলিভ করি। তো আমার কাজিন, আমার অ্যাকচুয়ালি চাচাতো ভাই, ও মানে ইংলিশে অনার্স করছে, উনি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট।
তো কতদিন আগের ঘটনা বলছে?
মানে ওনার সাথে ঘটছে এটা 2011-এ। তো উনি আমাদের গ্রামের বাড়ি বরিশাল অ্যাকচুয়ালি, তো আমরা ওনার নানু বাড়ি ওখানে, তো আমরা সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গেছি, তো ভাইয়াও গেছে, তো দাদু বাড়ি থেকে তার নানু বাড়িতে বেড়াতে গিয়েছে। তো বরিশাল অ্যাকচুয়ালি বাড়িগুলো কিরকম দোতলা, উপরেও ঘর থাকে কাঠের, দোতলা। তো উনি
কাঠের দোতলা,
হ্যাঁ কাঠের দোতলা। তো দোতলার রুমটা পুরো খালি ছিল আর দেখতে খুব ভালো লাগে। তো আমরা সবাই এনজয় করতেছি, তো রাত হলো, সবাই আমরা ঘুমের প্রিপারেশন নিচ্ছি। তো ভাইয়া কি বললো, আমি উপরে একা ঘুমাবো। তো ওরকম আমার সব কাজিনরা নিচে ঘুমালাম বাড়ির, তো ভাইয়া একা ঘুমালো। তো যেহেতু গ্রাম একটু নিরিবিলি, রাত 8টার পরেই তো খুব অন্ধকার হয়ে যায়, তো ভাইয়া ঘুমিয়েছে রাত্রে জানলা খুলে ঘুমিয়েছে। তো ওইখান থেকেই তার মনে হয় জিনিসটা ঘটে গিয়েছে। তো ভাইয়া যেহেতু অনেক ব্রিলিয়েন্ট ছিল ইংলিশে, তো একদিন দেখা যাচ্ছে কি রাত্রেবেলা 11টার পর অ্যাকচুয়ালি তার নানু মনে হয় বেরিয়েছে কোনো ওয়াশরুমে যাওয়ার জন্য। তো দেখতেছে ভাইয়া, তো উনি বাড়ির ওয়াশরুমের পাশে একটা জঙ্গল ছিল, তো ওইখানে একা একা দাঁড়িয়ে কথা বলছে। তো নানু অ্যাকচুয়ালি মনে করলো যে মনে হয় ফোনে কথা বলছে, তো যে জিজ্ঞেস করলো যে তরিকুল তুই কি করছিস, তখন কোনো কথা সারা শব্দ নেই। তো নানু কাছে গেল, তো দেখলো কি কেউ নাই, সে একা একা কথা বলতেছে। যখন নানুর সামনাসামনি ফেসটা হলো, দেখলো কি ভাইয়া তো যেহেতু খুব সুন্দর ছিল অ্যাকচুয়ালি, মানে তার ফেস পুরো লাল হয়ে গেছে আর চোখগুলো খুব লাল, আর ইংলিশে একা একা কথা বলছে। তো নানু বললো তোর কি হয়েছে, তখন নানু
একা একা বলছে যে লাইক এমন যে সামনে কেউ আছে একজন তার সাথে কথা বলছে। না না, আমি বলতে বোঝাতে যাচ্ছি যে একটা হয় মানুষ নিজে বিড়বিড় করে কথা বলে,
উনি ইংলিশে একা একা অ্যাকচুয়ালি
এক্সপ্রেশন আছে যে দেখে মনে হয় যে না সামনে কেউ একজন আছে, মনে হচ্ছে তাকে উদ্দেশ্য করে বলছে।
হ্যাঁ না,
উনি নিজে নিজে
নিজে নিজে ইংলিশে বিভিন্ন ওয়ার্ড একা একা কথা বলছে, লেকচার যেগুলো দেয়। তো এইজন্য নানু বললো কি হয়েছে, তো তখন বললো না নানু কিছু তো হয়নি। তো বলে তুই এত রাত্রে এখানে বলো কি না এভাবে ভিড় হয়েছে, তো ওটা চলে গেছে। তারপর আমরা এইজন্য ভালো করে আমরা গ্রামের বাড়ি এনজয় করলাম, আমরা ঢাকা যখন আসলাম। তো এরপর থেকে তার রিসেন্ট যেগুলো শুরু হতে থাকলো তার যেগুলা, তো তখন ভাইয়া দেখা যাচ্ছে কি যখন মাগরিবের আজানটা দেয় অ্যাকচুয়ালি তার বাসায়, তো মাগরিবের আজান একটু আগে মানে সন্ধ্যার একটু আগে বারান্দায় প্রায় এরকম একা একা দাঁড়িয়ে ইংলিশে কথা বলে, মনে হচ্ছে সামনে কেউ আছে তাকে লেকচার দিচ্ছে, আর মনে হয় কেউ আছে তাকে লেকচার দিচ্ছে কিছু বলছে ইংলিশে। তখন কাকা কাকিরা তো বলতো তুই কি বলছিস, তখন যখন এরা দেখতো তার চোখগুলো খুব লাল হয়ে যেত, বলতো মানে লাল হয়ে মানে দেখার মতো না খুব, তো একাগ্র ভয় পেয়েছে। তো বলতেছে মনে হয়
ওনাকে জিজ্ঞেস করা হতো যে
বলতো, তখন বলতো না আমি এইভাবেই কথা বলি, বলতো তুই প্রায় এরকম সময় একা একা কার সাথে কথা বলিস, বলছে না আমি এইভাবেই বলি, হয়তো তোর চোখ এরকম লাল টাল হয়ে গেছে কোথায় তো নাই। তারপর এরকম প্রায় ঘুরতে থাকো, তো ভাইয়েরা তখন কাকাগ্র মনে হয় সামথিং কিছু রং, তো তাকে মনে হয় সাইকিয়াট্রিস্ট ডক্টর দেখালো। তো ডাক্তার বললো এরকম যেহেতু ও ইংলিশে পড়ছে বিভিন্ন লেকচারের জন্য প্রিপারেশন নেয়, এরকম মনে হতেই পারে অ্যাজুয়ালি, তো তাকে কিছু মেডিসিন দিল, কিন্তু তাতেও কাজ হলো না, এরকম প্রায় বলতো। তো আমি রিসেন্টলি যখন তাদের বাসায় গেলাম, তো আমাকে বললো যে তোমার ভাইয়াকে রুম থেকে ডাক দিয়ে নিয়ে আসো। তো আমি যখন ভাইয়াকে ডাক দিতে নিয়ে গেলাম, তখন দেখি ভাইয়া একা দাঁড়িয়ে বারিন্দা খুব কথা বলছে, এত কথা মানে সামনে তার কাউকে লেকচার দিচ্ছে ইংলিশে, আর চোখগুলো খুব মানে রেড কালার হয়ে গেছে।
কি টাইপের কথা বলে? আপনারা তো নিশ্চয় শুনেছেন।
হ্যাঁ, এই ভার্সিটি আসলে যেগুলো ইংলিশে সাবজেক্টগুলোতে লেকচার দেয়
টেক্সট বুকের,
হ্যাঁ এরকম এরকম বলছে, মানে কাউকে সেই বলছে কোন স্টুডেন্টকে। তো যখন ভাইয়া কি হয়েছে, তো ভাই আমার সাথে কথা বলছে না, মানে স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে আর চোখ গুলো মানে খুব রেড। তো আমি যে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, যেহেতু আমি শুনছিলাম ভাই এরকম কিছু প্রবলেম হচ্ছে। তো আমি কাকাকে যে বললাম ভাইয়া তো এরকম কিছু হচ্ছে বলে, তার প্রবলেমটা আবার দেখা দিয়েছে। তো তার নানু অ্যাকচুয়ালি এরকম মানে কিছু তাবিজ টাবিজ দেয় ঝাড়ু, যেগুলো গ্রামের ভাষায় বলে। তো তার নানুকে দেখানো হলো, তো নানু তখন কিছু করে মানে কি গ্রামের ভাষায় করে, তো তাকে বললো তার কি নাকি পড়িতে এফেক্ট করছে, তাকে পড়িতে ধরছে। হ্যাঁ, ওই যে
উনি কি কোনো টিউশনি করাতেন, মানে পড়াতেন কোনো
বাচ্চাদের? না, অ্যাকচুয়ালি পড়াতেন না, যেহেতু উনি স্টুডেন্ট ছিলেন।
আচ্ছা,
তার যে ওই যে গ্রামের বাড়িতে যখন বেড়াতে গেল একা, যখন দোতলা চালার ঘরে যে একা ঘুমিয়েছে, তখন থেকে নাকি সেই পড়িটা তাকে, হ্যাঁ তার উপরে ভর করেছে যেটাকে বলা হয়। তাকে এরকম গ্রামে যেগুলো ফকির টুকুরি এনে করা হয়, তখন বলতো আমার সামনে একটা মেয়ে আসে, তখন বলছে ভাইয়া যে এরকম আসে আসে আমাকে বিভিন্ন জিজ্ঞেস করে, আমি তোমার সাথে থাকতে চাই, তোমাকে তুমি আমার তোমার ফ্যামিলিতে রাখবা। তখন ভাইয়া মানে কোশ্চেন করে, তুমি যে আমার সাথে থাকবা, তুমি তো অন্য জগতের মানুষ, তো আমরা তো আমাদের,
এটা কে বলছে?
আমার ভাইয়া ওই যে মেয়েটাকে দেখে
ওই কথোপকথনগুলো কি শুনতে পাচ্ছে অন্য মানুষরা?
না, মানে ভাইয়া বলছে যে আমি এরকম ওকে বলছি।
আচ্ছা,
আর যে ঝাড়ফুঁক করাচ্ছে সে তা দেখছে যে পিছনে মেয়েটা দাঁড়িয়ে আছে তার, যে আর কি ফকিরটগরি গুলো করে। তো ভাইয়া বলছে যে তুমি যে থাকবা, আমি তো অন্য জগতের মানুষ, তো আমার সাথে তুমি কি থাকবা? বলছে না আমি থাকতে পারবো। তারপর বলতেছে তুমি তো পারবে না সাধারণত, কারণ বলছে তাহলে তো আমি তোমাকে নিয়ে যাই আমাদের ওই জগতে। বলছে আমি কিভাবে যাবো, এখানে আমার ফ্যামিলি আছে সবাই আছে। তো বলছে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার সাথেই থাকতে চাই অলওয়েজ। তো এরকম ঝাড়ফুঁক করার কোনো কিছুতেই যাচ্ছে না, মানে উইকে দেখা যাচ্ছে দুই দিন পর পর এরকম ঘটনা ঘটছে। রাত 11টা পরে ভাইয়া যখন ঢাকায়, তখন দেখা যায় দরজা খোলা, ছাদে গিয়ে কথা বলছে একা একা। তখন জিজ্ঞেস করতো কার সাথে কথা বলতেছিস, তো বলতো ওই মেয়েটার সাথে।
এই সিমটম গুলো তো ওই বরিশালের ঘটনার আগে কখনোই ঘটে
না, ওইখান থেকে আসার পরেই ঢাকায় বেশি ব্যাপারটা শুরু হয়ে গেছে। তো বলতো যে তুই একা কার সাথে কথা বলছিস, ও মেয়েটা আমার ডাক দিয়ে নিয়ে গেছে সাথে, ওর সাথে আমি কথা বলছি। তো তোর নানুরা বা আমার কাকাকে জিজ্ঞেস করে তুই ওকে বলতে পারিস না চলে যেতে? তো বলছে আমি অনেকবার বলছি, ও নাকি যাবে না, বলতেছে আমাকে বিয়ে করার কথা। তো বলতেছে আমাকে বিয়ে করবে, তো বলতেছে আমি তোমাকে কোনো বিয়ে হতে দেবো না। তো এরকম তো অনেক চেষ্টা করছে ঝাড়ফুঁকটা, তাও তো কাজ হচ্ছে না। দেখা যায় উইকে দুই দিন না হয় একদিনও এই প্রবলেমটা দেখা যাচ্ছে, একা একা চলে যাচ্ছে সে। তারপরে রিসেন্টলি তার মামা বেড়াতে আসছে তাদের বাসায়, তো একটু ভরা দুপুর টাইম, তো ঘুমাচ্ছে তার মামা, তো ভাইয়াও পাশে রুমে ঘুমাচ্ছে, মানে একটু মাগরিবে আজ সন্ধ্যা হয়ে গেল। মামা দেখলো কি যে ঘুমে যখন চোখটা ভাঙলো, দেখলো একটা সাদা মানে কিছু একটা দাঁড়িয়ে আছে সামনে, মানে একটা মানে চেহারা ওরকম বুঝতে পারে না যেহেতু ঘুমিয়ে ছিল। যখন তাকালো দেখলো সামনে দেখলো দাঁড়িয়ে আছে, কিন্তু আবার যখন তাকালো দেখলো পিছে দাঁড়িয়ে আছে। তো মামা খুব ভয় পেয়ে গেছে, তো মামা দৌড়ে আরেক রুমে যেয়ে দেখলো, কাকাকে বললো, তারপর বললো যে এরকম নয়নের সাথে এরকম প্রায়ই ঘটে, তো তোরা ওই রুমে যাস, তোরা এই রুমটাকে একটু ইয়া করে দে, যেহেতু এই রুমটা বেশি এফেক্ট করছে তার, যেহেতু খোলা বারান্দা ছিল সামনে। তো ভাইয়াকে ওই রুমের থেকে অফ করে দিল,
শিফট করে দিয়েছে।
হ্যাঁ, শিফট করে দেওয়ার পরও ওটা প্রবলেমটা রয়েই গেল, যে একা একা কথা বলে, একা একা কি করে, আর তার ফেস টেস খুব রেড হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, মনে হয় যে কি জানি কি হয়ে গেছে, কোনো রেগে কাউকে মারতে আসতেছে এরকম। মানে আমি নিজের চোখে দেখছি এটা, আমি তখন বিলিভ করতাম না, আমি দেখে মানে খুব ভয় পেয়ে গেছিলাম ভাইয়ের সিচুয়েশন দেখে। তো ভাইয়ের সামনে আমি ভয়ও যাই না। তারপর যখন বললো না এটা তো বেশি দেখা দিচ্ছে রং, তো বিয়ে করলো, আমার নানুরা বলতেছে বিয়ে করলো এটা এফেক্ট হতে পারে ওর লাইফে, তো এটা অফ করতে হবে। তো বিভিন্ন চারপুজোর, তারপর ওরা কিছু হুজুর টুজুর তাবিজ দিল যে আপাতত এটা অফ হবে, কিছু হবে না, বেশি একটা এফেক্ট করবে না। তো ওকে অ্যাকচুয়ালি পড়িতে ধরছে যেটা বলা হয়, তো পড়িতে ধরছে, তো এটা কি আদৌ কি যাবে না? তখন হুজুরকে বললো, বললো যাবে বাট একটু সময় লাগবে, এটা এরকমই একটা পড়ি যে ওর এত সহজে ছাড়তে চাচ্ছে না ওকে। তো আমার ভাই অ্যাকচুয়ালি কি তার আসার কারণটা হলো, সে আবার এই কোরআন শরীফে যে জিন টাইপের এগুলো কিছু ছুরা থাকে সে নাকি পড়ছিল একবার।
আচ্ছা, মানে ওই কিউরিয়াসিটি থেকে এইগুলা ট্রাই করেছে,
ট্রাই করছিল, মেবি সেখান থেকেই তার ইয়াটা সিন্ড্রোমটা ধরে গেছিল। তো বলছে, তারপরে ওরা খুলে বলছে ভাইয়া যে আমি আসলে এরকম করছিলাম, তো হইতে পারে এই জন্য। বুঝে বলছে তুমি এটা একটা বড় ভুল করছো, এটা তো আসলে আমাদের আল্লাহ পাক কোরআন তালার, তো তুমি এটা উচিত ছিল না করা। তো বলছে আমি ট্রাই করে দেখছিলাম চলে আসলে কি এটা সম্ভব নাকি। তো বলছে যাই করা করছো কিন্তু তোমার এটা একটু প্রবলেমটা হবে, বাট এখন একটু কম হবে। তো স্টাবিসটার উপর একটু কম হয়, 2011 থেকে তার দেখা দিয়েছে এখন 2-3 বছর আগে চলে গেছে এরকম হতো প্রায়। যেহেতু ভাইয়া রিসেন্টলি বিয়ে করবে, প্রবলেমটা দেখা যায় উইকে এখন একদিন হয় হচ্ছে,
মানে এখনো হচ্ছে।
হ্যাঁ এখনো হচ্ছে। তো বিয়ে অ্যাকচুয়ালি করলো, বিয়ে করার পরও সে সিনড্রোমটা রয়েই গেল, মানে তা যাচ্ছে না, দেখা যাচ্ছে রাতে ঘুমের চোখে একা একা কথা বলছে, খুব ভয়ে।
ওয়াইফের কোন প্রভাব পড়ছে
না? ওয়াইফের চুল প্রভাব পড়ছে না, ওয়াইফের উপর পড়ছে না, কিন্তু ওয়াইফ তো তাকে এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যাচ্ছে। কারণ একটা মানুষ রাতে খুব গভীরে একা একা উঠে চোখ গুলো লাল হয়ে যাচ্ছে, এটা দেখে তো মানুষ সবাই ভয় পেয়ে যাবে, আর একা একা কথা বলছে। তার ওয়াইফের উপর এফেক্ট করে নাই, বাট ভাইয়ের উপর করছে। তো এই সিনড্রোমটা রয়েই গেছে। তো এখনো ভাইয়ের উপর চেষ্টা চালানো হচ্ছে বিভিন্ন, আদৌ কি এটা যাবে কিনা। বাট আমি ওই সিচুয়েশনটা দেখে এসেছি কিছুদিনে, রিসেন্টলি আমি দেখছি যে ভাইয়া এরকম প্রবলেমটা ফেস করছে।
আমি জানি না, মানে আমার প্রথমে যখন আমি শুনছিলাম ঘটনাটা, আমার মনে হচ্ছিল যে কোনো একটা মানসিক বিষয় হবে, যেভাবে উনি তা মানে লেকচার দিচ্ছে বা তার টেক্সট বুকের পড়াগুলো ওইভাবে কাউকে হয়তো বা বলছে। আমার ধারণা যে উনি কোন স্টুডেন্ট পড়াতো, তো সেই জায়গায় নিজেকে ডেভেলপ, সেলফ ডেভেলপের জন্য এইটা প্র্যাকটিস করতো পরবর্তীতে।
হ্যাঁ সবাই এটাই মনে করতো, এই জন্য সাইকিয়াট্রিস্ট ডাক্তারও দেখানো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেটা প্রবলেমটা হচ্ছে না।
কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো, সাইকিয়াট্রিস্ট যদি ফেল করে থাকে এবং আমরা বলতে পারি এখানে কবিরা যে চিকিৎসাটাও ফেল করেছে, দুটোই ফেল করেছে, সো কোনটাকে আসলে রাইট বলা যাবে মানে একটু কনফিউজিং, আসলে পুরোটাই কনফিউজ মনে হচ্ছে। আমি আমি নিজে কনফিউজ পার্সোনালি যে আসলে কোন অ্যাঙ্গেল থেকে এটা যায়। তবে একটা বিষয় পয়েন্ট আমরা বলতে পারি, একটু আমার কাছে মানে মনে হয় প্যারানরমাল অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করি হয়তো বা ভ্যালিড, কারণ আপনারা বলেছেন যে তার এই সিচুয়েশনটা বা এই ধরনের সিমটম গুলা একবারই আগে ছিল না, যখন থেকে ওই বরিশালে ওই বাড়িতে রাতের বেলা একা ছিল এবং ফার্স্ট ওখান থেকেই সো আমি জানি না যে এটা হলেও বা হতে পারে, বাট আমরা আসলেই কিছু জানি না এই ব্যাপারে। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম ঘটনা যেটা শেয়ার করতে চেয়েছিলেন। আরো একটা ঘটনা আছে,
হ্যাঁ ওইটা আমার ফ্রেন্ডের মুখ থেকে শোনা, ওর কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা।
আমরা সেই ঘটনাটা শুনি।
হ্যাঁ রিসেন্টলি 4 মাস আগে এই ঘটনাটা ঘটছে, আমাকে বলছে। যেহেতু আমরা ভার্সিটিতে পড়ি, তো আমরা অ্যাকচুয়ালি আমার বলতেছে যে আমার এরকম আমরা প্যারানরমাল অ্যাকচুয়ালি কথা বলছিলাম, তো আমাকে বলছে যে আমার কাকার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তো আমি বলছি কি ঘটলো, তো আমাকে তখন শেয়ার করলো। ওদের বাড়ি হলো নোয়াখালী, তো ওর এখানে চাষ টাস করে, ওর কাকা হলো গ্রামে চাষ করে যে থাকে খেত। তো ওর পাশে নাকি অনেক আগে একটা শ্মশান ছিল, এখন ওটা অ্যাকচুয়ালি শ্মশান না, মানে শ্মশান ছিল এখানে, এখন ওরকম ভাবে পুরানো হয় না হিন্দু ধর্ম যারা, আগে ছিল। তো বলতো যখন ধান কাটা হয় রাত্রে, অ্যাকচুয়ালি আমরা জানি যতটুকু রাত্রে পানিতে ছিঁচ দেওয়া হয় যে ধান খেত গুলাতে, তো এনার কাকা নাকি তো ধান খেতে পানি দেওয়ার জন্য অনেক রাত্রে গেছে। তো একা গিয়েছে, অ্যাকচুয়ালি যাওয়ার পর দেখলো কি তাকে, নাম যেহেতু আলী ছিল তো তার নাম ধরে কেউ একজন ডাকছে, পাশেই শ্মশান ছিল, ওই ক্ষেতের পাশেই শ্মশান ঘাট ছিল,
সে ওই পানি দিতে গিয়েছিল।
হ্যাঁ রাত্রেবেলা পানি, হ্যাঁ রাত্রে পানি দিতে গিয়েছিল, পাশেই যেহেতু শ্মশান ছিল তো তাকে আলী বলে ডাকছে। তো তখন ভাবলো যে তার কোনো ফ্রেন্ড আছে, যেহেতু ওরাও মানে পাশে পানি দিতে এসেছে তাদের ক্ষেতে, তো দেখলো আশেপাশে কেউ নাই। তো তখন বললো মনে হয় মনের ভুল হইতে পারে, এরকম কেউ আসলে ডাকছে। তো ওদিন চলে গেল। তো আবার যখন এরকম রাত্রে আবার পানিতে আসলো, তখন দেখলো যে এরকম সিনড্রোমটা আবার হচ্ছে, আলী আলী বলে কেউ ডাকছে। তো তখন বললো যে আমার তো ফ্রেন্ড কেউ আশেপাশে দেখছে না, তো ওরকম নেই। তখন দেখলো শ্মশানের এখানে দূরে, মানে তাকালো, তখন দেখলো দূরে একজন কি একটা মানে দেখা যাচ্ছে, চলে বুঝতে পারছে না, মানে কিছু একটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। তো উনি বললো মনে হয় কেন ফ্রেন্ড আছে এই জন্য মনে হয় তাকে ডাকছে, আমি একটু যাই, যেহেতু এটা আগে শ্মশান ছিল এখন নাই। তো উনি যেহেতু গেল, যাওয়ার পর উনি যেটা দেখলো, উনি বিলিভ করতে পারতেছে না, মানে দেখলো যে একটা মানে ওটা মানে কি বলবো যে একটা শ্যাডোর মতো, মানে যেহেতু অন্ধকার যে মানে চোখগুলো খুব আগুনের যে গোলাগুলি ওরকম মানে দাঁড়িয়ে আছে, মানে চেহারাটা খুব মানে বিশ্রী ভাবে ছিল। উনি দেখে তো ভয় শেষ, তো উনি ভয়ে দৌড়ে যে খ্যাতের যে কিনার গুলো থাকে ওখানে দৌড়ে বাসায় চলে আসলো, মানে বাসায় চলে আসলো তো অজ্ঞান মানে সেন্সলেস হয়ে গেছে। তো সকালবেলা দেখলো যে দেখলো কি তা উঠানে সে পড়ে আছে, তো তখন সবাই ধরে নিয়ে বললো কি হয়েছে রাত্রে, তো উনি কিছুই বলতে পারছে না, বলছে রাত্রে কি যে হলো আমি নিজেও জানি না, আমি এরকম রাত্রে পানিতে গেছি, আমাকে আজুলি কেউ ডাকছে, তখন আমি ওখানে গেলাম শ্মশান ঘাটে যেখানে আগে ছিল, তো দেখলাম আমি এরকম একটা শ্যাডোর মতো কি আগুনের ইয়া, তো বলছে না তুই মনে কর চোখের ভুল দেখছিস, যাই হোক। তো যেহেতু গ্রামে তাদের ক্ষেত করতে হয় সে আবারও সেভাবে গেল, তো যাওয়ার পর তাকে ওই সেম জিনিসটাই তার উপর নাকি এফেক্ট করছে, আলি আলি বলে ডাকছে, বলে তুই এখানে আয়, মানে শ্মশান ঘাট যেটা ওইখানে আয়। তুই কেন মানে অ্যাকচুয়ালি শ্মশান ঘাটটা পার হয়ে খেতে যেতে হয়, তুই বলছিস তুই শ্মশান ঘাটের এখানটা চলে গেলি কেন, তখন ওনাকে কি ইয়েটা যে ঝিন টাইপের যে দরবেশটা সেটা জিগে বলতেছে, তো বলার পর বলতেছে আমি তো এখান থেকে যাইনি। উনি আবার তাকে কোশ্চেন করছে তুমি কে, বলছে এটা আমার জায়গা, তুই কেন এই আমার এই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিস। তার কাছে মনে হচ্ছে কি সেই ইয়াটা যে আগুনে যে দরবেশের ইয়াটা তার দৌড়ে রাখার জন্য তার কাছে ছুটে আসছে, তো তখন সে দৌড়ে গেল, তো ওইখানে ধান কেটে সেন্সলেস হয়ে গেল, যে তো অনেক ভয় পেয়ে গেছে, তো সবাই ধরে গেল। তারপর থেকে যেটা শুরু হয়ে গেল তার মানে কিছুই মনে নেই, সে একদম মানে মানে কি বলবো এটাকে অটিস্টিক যে শিশুরা যেরকম ইয়া করে ব্যবহার করে সেরকম করতে লাগলো, যে দেখা যাচ্ছে সে কোনো কথা বলছে না,
বাচ্চাদের
মতো হয়ে গেছে। তার ফ্যামিলি হলো সে মূল, সে হলো গিয়ে সংসার যে চালানো হয় সে ওরকম মানে পুরো বাচ্চার মতো হয়ে গেছে। সে খালি বলতো যে আমাকে ওটা আসছে, আমাকে ওটা দাও, মানে বাচ্চাদের একটা খেলা করে যেরকম আসছে, ঘরে রাখা যাচ্ছে না, ঘর থেকে বের হয়ে যাচ্ছে। তারপর বিভিন্ন মানে ডাক্তার দেখানো হয়েছে কিন্তু তাতেও কাজ হয় নাই। তখন একটা হুজুর ছিল, তখন হুজুরকে বলছে, তো হুজুর বলল যে তাকে ওই জায়গাটাতে শ্মশান ঘাটে যে তাকে যে এফেক্টটা করছে তার ওইটা তার গায়ে ভর করছে একটা ঝিম, সেটা সহজে যাওয়ার কথা নয় কারণ সে ওই শ্মশান ঘাটে প্রায়ই যেত, তো এই জন্য তার এফেক্ট করে ফেলছে যেহেতু এটা ওদের জায়গায়।
নিজের অজান্তেই আনইনটেনশনালি সে হচ্ছে যে অন্য কোনো কিছুকে ডিস্টার্ব করে ফেলেছে,
ডিস্টার্ব করছে, বলছে হ্যাঁ ওর যে তো ওর জায়গা ছিল, ওর জায়গাতে কেন ও গেল, এই জন্য খুব ক্ষিপ্ত হয়ে এরকম আয়দুলি হচ্ছে, এই জন্য তাকে এফেক্ট করে ফেলছে তার শরীরে। তো এখন এটা সহজে যাবে না, তাও আমরা তাবিজ টাবিজ দিচ্ছি, যদি দেখা যাচ্ছে কি রাত্রেবেলা বেশি করে, রাত্রেবেলা আর যে ভরা দুপুর যেটা সেটা হচ্ছে মানে একদম পুরো বাচ্চাদের মতো হয়ে যায় যে আমাকে ছাড়ো, আমি কি এখানে চলে যাবো, এখানে চলে যাবো, মানে কোনো তার আগে যে কথাগুলো কোনো কিছুই মনে নেই, সে যে একজন এত বড় একজন মানুষ, বয়স্ক মানুষ, সে আর কোনো মানে ইয়া নেই, সে বাচ্চাদের মতো ব্যবহার করছে। তো এরকম হুজুরগুলো তো বলতে বলে ঝিনটাকে তাকে ছাড়াতে হবে, সে তার একটা ঝিনি তার গায়ে এফেক্ট করছে যে ওই জায়গাটা শ্মশান থেকে। অনেকদিন চেষ্টা চালু হলো, একটু কিছু কিছুটা কমছে, যখন বলছে না ঝিনটা আপাতত যেতে যাচ্ছে না, তো একটা ঝিনি তার গায়ে ভর করছে, তো এটা সহজে যাবে না, তাও আমি কিছু চাবি দিচ্ছি, যেহেতু ও খুব রাত্রেবেলা খুব একা একা চলে যায় বাইরে, তো এরকম ডাক্তারও দেখাইছে বাট তাকে কাজ করছে না। তো এখন কিছুটা আমি ফ্যান থেকে যতটুকু শুনছি যে ও বললো এখন নাকি তার চাচা একটু একটু মানে ঠিক হচ্ছে, মানে এখনো
সে ওই মানে যে ঘটনাটা ঘটেছে যে প্রবলেমটা ওটার মধ্যে থেকে পুরোপুরি কিউর হয় নাই,
কিউর হয় নাই বাট অনেকটাই হয়ে গেছে, মানে তাও কিছু কিছু সিনড্রোম তার শরীরে এফেক্ট রয়ে গেছে। রাতের বেলা যায় না বাট ওই যে বাচ্চাদের মতো যে ব্যবহার গুলো সেগুলো করে, আগের মতো সে কাজ করতে পারে না, যেহেতু দুপুর টাইমটা হলে বেশি করে, একটু ভরা যখন দুপুর টাইমটা হয় তখন, তো এরকম রিসেন্টলি চলতেছে ওর যেহেতু আপন কাকা, তো বলতে এরকম ঝিনটুন দেখা, বিভিন্ন হুজুর দেখানো হলো বাট কাজ হচ্ছে না, তো এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই, তো একটু কিছু ইম্প্রুভ দেখা দিচ্ছে।
এটা হয় কি যেটা অনেক সময় আমি এই কথাটা আমি অনেক সময় প্রায় বলি যে আসলে নিজের অজান্তে অনেক সময় আমরা অনেক বিপদের মধ্যে পা বাড়িয়ে দিই, এই ঘটনাটা আমার মনে হয় সেক্ষেত্রে অনেকটা এরকমই ঘটেছে, এবং গ্রামে এই ঘটনাটা অনেকটাই প্রচলিত, অনেক জায়গায় অনেকে অনেকভাবে মানে তার আশেপাশের মানুষজনের সাথে ঘটে গিয়েছে এই ধরনের ঘটনা অনেক পাবে, যে রাতের বেলা ভোরবেলা যেহেতু সেচ দেওয়ার কাজের জন্য মানে খেতে যেতে হয় এবং এই ধরনের ঘটনা ঘটে। ইনফ্যাক্ট আমি গ্রাম থেকে থেকে এসেছি এবং আমি যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামে আমাদের বাড়ির ঠিক একটু দূরেই এরকম ক্ষেত ছিল। একটা মূল সড়ক পার হয়ে ওই ক্ষেতে যেতে হতো এবং ওখানেও আমরা অনেক ধরনের ঘটনা শুনেছি। ইনফ্যাক্ট এমন হতো যে দিনের বেলা খুব দুপুরের দিকে বাবা মারা না করতো যে এই ক্ষেতে একা যাওয়ার দরকার নেই, বিকেল না হলে যখন আমরা খুব একসাথে অনেকে থাকতাম তখন যেতাম, খুব দুপুরের দিকে 12টা 1টার দিকে ওই সময়টাতে না করা হতো ইনফ্যাক্ট, এবং সন্ধ্যার পরে মানে এক ধরনের ভয় কাজ করতো আর কি। যে এবং এমনও হয়েছে যে যেই লাইনটা দিয়ে পানি যেত, একটা সরকারি লাইন ছিল পানি সেচ দেওয়ার পুরো ক্ষেত কভার করার জন্য, তো ওই এমন হয়েছে যে একবার ওই লাইনটার মধ্য দিয়ে কেউ একজন খেলার ছলে কোনো একটা বাচ্চা ঢুকে গিয়েছিল এবং সামহাও সেটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপরে তো মানে ওই রিউমার আরো পুরো ছড়িয়ে যায়, মানে পুরো এলাকার মধ্যে একটা মানে আতঙ্ক বিরাজ করে যে ওখানে কিছু একটা প্রবলেম আছে এবং এই বাচ্চাটাকে নাকি ওই প্রবলেমের জন্য এই বাচ্চাটা মারা গেছে। কিন্তু এটা একটা নর্মাল জিনিস ছিল, পানিটা যেখান দিয়ে ফ্লো হতো একটা বড় টানেলের ভেতর দিয়ে, মানে খুব বড় না মাঝারি একটা টানেলের ভেতর দিয়ে যেত, তো বাচ্চারা হয় কি খুব বেশি কিউরিয়াস ছিল এবং ওই টানেলের ভেতর দিয়ে খেলতো যে এই টানেলের এখান দিয়ে ঢুকে ওই টানেলের অপর প্রান্ত দিয়ে বের হবে, সামহাও বের হতে পারেনি, সো ওখানেই মারা গেছে। পরবর্তীতে মানে বাচ্চাটা এভাবেই মানে পানির তোড়ে বের হয় কিন্তু মৃত অবস্থায় বের হয়। এরপর থেকে এই গুজবটা আরো বেশি ছড়িয়ে যায়।
অ্যাকচুয়ালি আমরা গ্রামে দেখি এরকম প্রায় ঘটনাগুলো ঘটছে যে বেশিরভাগ দেখা যাচ্ছে আমরা জিনগুলো এফেক্ট করছে তাদের।
তবে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে সবই যে আবার সত্য তাও যেমন চোখ বুঝে বিশ্বাস করা ঠিক হবে না, এবং আবার এটাও ঠিক হবে না আপনি ঘটনাগুলোকে কোনো যাচাই বাছাই না করে একদম উড়িয়ে দেওয়া, একদম গা না করা, এটাও মনে হয় এবার ঠিক হবে না। এবার কোনটা ঠিক হবে না ঠিক হবে সেটা সম্পূর্ণই আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে আসলেই এটা কতটুকু বিশ্বাস করবেন কি করবেন না। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ঘটনা দুটো শেয়ার করবার জন্য।
শুভ্রিয়া ভাই, সুমন ভাই এবং ABC 89.2 কে অল থ্যাংকস যে আমাকে এখানে এসে বলার সুযোগ করার জন্য দেওয়ার জন্য, আর এটা আমার মাই ড্রিম প্লেস ছিল।
আসলে আমরা অনেক বেশি কি বলবো, আমরা খুব বেশি খুশি যে আসলে ডরে এসে আপনি অতটুকু মানে ডরকে অতটুকু ফিল করেন বা এবিসি রেডিওকে অতটুকু ফিল করেন সেটা জানতে পেরে আমরা মনে হয় যে আমাদের ইচ এন্ড এভরি মেম্বার এবিসি ফ্যামিলি যারা আছে সবাই খুব খুশি হবে। সো আরো একবার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর আমরা আবারও ফিরে আসব। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2, চলছে ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর মানে ভয়।
ঘড়ির কাঁটায় রাত 12টা পার হয়ে গেছে, বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও FM 89.2 তে। আপনি শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন আছি আপনাদের সাথে, এবং বিরতিতে যাওয়ার আগে আমরা দুজন অতিথির ঘটনা শুনেছিলাম এবং বলেছিলাম বিরতি থেকে এসে আরো কিছু অতিথি রয়েছে আমাদের সঙ্গে, তাদের ঘটনা শুনবো। তো যথারীতি আমরা কথা বাড়াবো না, আমরা অতিথির কাছে যাবো। আসলে অতিথি বললে ওর ক্ষেত্রে একটু অন্যরকম মনে হচ্ছে, সে একজন এবিসি ফ্যামিলিরই সদস্য, শুদ্ধ। শুদ্ধর কিছু এক্সপিরিয়েন্স রয়েছে প্যারানর্মাল বিষয়ে। প্রথমে শুদ্ধ একটু শাই ফিল করতো কিংবা ভয় পেত, কিছু একটা হতো বলতে চাইতো না, আমার মনে হয় ফাইনালে তার ভয়টা কেটেছে, রাইট শুদ্ধ?
অ্যাকচুয়ালি ভয় না, আসলে হ্যাঁ লজ্জা বলা যায়, কারণ হচ্ছে ভূতের ঘটনাগুলো বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো শেয়ার করলে অনেকে একটু হাসাহাসি করে বা হচ্ছে বিশ্বাস করতে চায় না।
আচ্ছা, সেই জায়গা থেকে এই এই ঘটনাটা আসলে প্রত্যেকের সাথেই ঘটে, কারণ কেউ যদি শোনে যে প্যারানর্মাল ঘটনা বিভিন্ন কিছু ঘটেছে, এই ধরনের অ্যাবনর্মাল কিছু দেখেছে, যে শোনে তার সাথে যদি কোনোদিন না ঘটে থাকে প্রথম চান্সেই হাসবে।
আসলে যার সাথে ঘটে মানে ওই মুহূর্তটা, ওই মুহূর্তে সে আসলে চিন্তা করে যে এটা কি হলো, মানে বিশ্বাস করতে পারে না, কিন্তু যার সাথে ঘটে সে জিনিসটা বুঝে যে
মানে যাই হোক এতদিনে শুদ্ধ বুঝেছে যে আসলে কেউ হাসুক কিংবা না হাসুক কিংবা যেভাবেই নিক, আসলে আমার লাইফে ঘটেছে, আমি জানি এটার এক্সিস্টেন্স কতটুকু এবং এটা আমার কাছে কতটুকু সত্য।
হ্যাঁ,
সেই জায়গা থেকেই তাদের ঘটনাগুলো শেয়ার করে। তো শুদ্ধ সেই জায়গায় আজকে তুমি আছো,
সো তোমার সাথে আমি অনেক কথা হয়েছে, আমি তোমাকে অনেকবার বলেছি যে তোমার ঘটনাগুলো ভালো আছে, আমি চাই যে আমার ডরের লিসনার যারা আছে সবাই এই ঘটনাগুলো শুনুক, তো ফাইনালি রাজি হয়েছে, সেই জন্য অনেক ধন্যবাদ তোমাকে।
ঘটনা কয়েকটা আছে, বাট আমি আজকে দুটো ঘটনা শেয়ার করব। প্রথম একটা ঘটনা বলি, সেটা হচ্ছে মোহাম্মদপুরে একটা বাড়িতে, আমি ঠিকানা বলছি না, অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম হচ্ছে যেহেতু মিউজিক করি সো অনেক বড় ভাই আছে, ফ্রেন্ডস আছে, তো হচ্ছে এক বড় ভাই, তার নাম হচ্ছে মেহেদি ভাই, মেহেদি ভাই শুনছে কিনা আমি জানি না, আমাদের ব্যান্ডের প্র্যাকটিস শেষ করে মোহাম্মদপুরে তখন আমরা প্র্যাকটিস করতাম, নিচে নেমে চা খাচ্ছিলাম, হঠাৎ করে মেহেদি ভাইয়ের সাথে দেখা, ওনারও হচ্ছে আমাদের প্র্যাকটিসের পরে ওনাদের প্র্যাকটিস ছিল, তো সেই জন্যই উনি ওইখানে ছিল, এবং ওনার বাসা ছিল হচ্ছে মোহাম্মদপুরে, ভাড়া নিয়েছে যেটা বললাম। তো ভাই বললো কি তোদের প্র্যাকটিস যেহেতু শেষ, চল আমার বাসায় চল, মানে ব্যাচেলর বাসা, একা একাই থাকি, চল গিটার আছে একটু গান বাজনা করি। তো আমি রাজি হয়ে গেলাম, সবাই ব্যান্ড মেম্বাররা চলে গেল, আমি মেহেদি ভাইয়ের সাথে, আর এক ছোট ভাই ছিল আসিফ নাম। তো আসিফ আর কি প্রথমে মেহেদি ভাইকে বললো যে ভাই ওনাকে বাসায় নিবেন, এটা কি ঠিক হবে? তো হঠাৎ করে আমাকে বলতেছে শুদ্ধ তুই কি ভূত বিশ্বাস করিস? আমি বললাম এটা কি বললা ভাই, ভূত বিশ্বাস করিস মানে এটা কেমন কথা? তো হচ্ছে মেহেদি ভাই বললো না একটা কারণ আছে, একটা কারণে জিজ্ঞেস করতেছি, তুই যে বাসায় যাবি মানে আমাদের বাসায় তো কিছু অদ্ভুত ঘটনা ঘটে, মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে,
পাস কিনা,
হ্যাঁ ভয়টায় পাই কিনা আমি। তো আমি তো ব্যাপারটাতে খুব মজা পেলাম আর কি, তো আমি দুষ্টামি করতেছি ভূতের সাথে থাকো হ্যান তেন অনেক মজা করছি। তো হচ্ছে মেহেদি ভাই বলতেছে যে আরে পাগল তুই আমাদের সাথে যাবি কিন্তু যদি ঘটে আর কি ভয়টয় পাইস না। তা আমি তো আরো বেশি মজা করতেছি, ভয় দেওয়ার জন্য প্ল্যান করে রাখছো না এরকম কিছু। তো যাই হোক গেলাম, বাসাটা হচ্ছে একদম সেভেন্থ ফ্লোরে, বলা যায় চিলে কোঠা,
আচ্ছা
মানে ছাদের এক পাশে, ছাদের এক পাশে, কিন্তু ছাদের বাসার গেটের পরেও ছাদের আরো একটা গেট আছে, ছাদের ওই পাশে যেন কেউ যাইতে না পারে, মানে বাড়িওয়ালা কাউকে ওখানে অ্যালাউ করে না যাওয়ার জন্য। বাসার মধ্যে টোটাল দুইটা রুম ছিল বড় বড়, যে এক রুমটা তালা মারা, ছোট যে একটা বারান্দার মতো, মানে কাইন্ড অফ একদম পুরানো আবর্জনা ফেলে রাখলে যেরকম, মানে ভাঙা গ্লাস ভাঙা, তারপর হচ্ছে একটা চেয়ার ভাঙা, ওই রকম মানে অপরিষ্কার আর কি টোটাল কথা, এবং পাশের রুমে কেউ থাকে না মানে তালা মারা। তো হচ্ছে মেহেদি ভাইয়ের রুমে ঢুকলাম আমরা, বসলাম, ওনাদের রুমটা আবার একদম পরিষ্কার যেহেতু ওইখানে থাকে, তো ওই রুমে হচ্ছে অ্যাটাচড বাথরুম, ছোট্ট একটা বেলকনি ওরকম আছে, তো হচ্ছে গেট লাগানো। তো ঠিক আছে আমি গিটার পেয়ে গেলাম, আমি গিটার বাজাচ্ছি, তো হঠাৎ করে পাশের রুম থেকে দুমদুম করে দেয়ালে, মানে কাইন্ড অফ ঘুষি মারলে যেরকম শব্দটা হয়, আমরা যদি দেয়ালে ঘুষি মারি ওরকম শব্দ হলো,
স্টোর রুমটা ছিল,
হ্যাঁ স্টোর রুম কি মানে হচ্ছে এখন তো স্টোর রুম হয়ে গেছে আর কি, অনেকদিন ধরে নাকি ওটা বন্ধ। আমি অত সিরিয়াসলি নেই না, আমি ভাবছি আমার সাথে মজা করতেছে মানে আমাকে ভয় দেখানোর জন্য
নিজেরাই হয়তো,
কিন্তু ওই মুহূর্তে মেহেদি ভাই আর ওই আসিফ যে ছোট ভাই ছিল ওরা দুইজন একটু মানে কেমন যেন নড়ে চড়ে বসলো। তো ওনারা বলতেছে কি রে এখনই শুরু হয়ে গেল নাকি? তো আমি তো আরো ফান করতেছি, হ্যাঁ খুব ভয় দেখাচ্ছে,
সন্ধ্যার সময়
এটা ঠিক সন্ধ্যার একটু পরে, জাস্ট ঘুষি শব্দ, তো আমি এত সিরিয়াসলি নিইনি কিন্তু ওনারা খুব সিরিয়াসলি নিছে। তো আমি বলতেছি কি ব্যাপার এত ভয় পাওয়ার, কি বলো শুনি, শোন তোরে বললে তুই তো হাসিস। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি সিরিয়াস, আমি হাসবো না, বলো কি ঘটনা? এই বাসায় একটা প্রবলেম এক দেড় সপ্তাহ ধরে এটা নোটিস করতেছি, কারণ বাসায় তো উঠছি দুই বা তিন সপ্তাহের মতো হয়েছে, মানে হচ্ছে ওই মাসেই হচ্ছে প্রথম উঠছে, এবং ওঠার আগের কিছু ঘটনা বললো, যেটা হচ্ছে যে বাড়িওয়ালা আগে বলেনে বা আশেপাশে কারো অনেকের সাথে শেয়ার করার পর তারা নাকি বলছে যে ওই বাসায় অনেক আগে ভাড়াটিয়া থাকতো যাদের হচ্ছে মেয়ে খুব সম্ভবত সুইসাইড করেছে, হচ্ছে তারপর থেকে নাকি ওখানে আর কোন ভাড়া কেউ সহজে উঠতো না, ভাড়া নিত না, তাই কয়েকদিন ধরে হচ্ছে যেটা হয় রাতে ওনারা ঘুমালে কাঁথা টান দেয়, হাঁটার শব্দ পাওয়া যেত, পানি ছিটে, তো রাতের বেলা এত রাতে কে পানি ছিটায়? আসিফ যে ছোট ভাইটা ওকে মানে রাতে ঘুমের মধ্যে নাকি কেউ একজন থাপ্পড় মারছে, এবং মানে সে বলতেছে মেহেদি ভাই মারছে, মেহেদি ভাই বলতেছে যে আমি কেন তোকে থাপ্পড় মারবো, আমি তো ঘুম, মানে আমি কিভাবে ই করবো। তো এই ম্যাটার গুলা এরপর থেকে মানে হচ্ছে গায়ে হাত দেওয়া শুরু করছে, তখন তারা সিরিয়াস হয়ে গেছে, এবং আমাকে যখন এই ঘটনাগুলো বলছিল ওই মুহূর্তে পিছন থেকে জানালায় যে পর্দাটা ধূপ করে পর্দাটা পড়ে গেল,
খুলে পড়ে গেছে
একদম অটোমেটিক, মানে আমি জায়গায় বসা, আমি তখনও বিশ্বাস করিনি, আমি বলছি দেখো কোথাও টান লাগছে অথবা ওইটা হয়তো লুজ ছিল পড়ে গেছে, মানে কিন্তু ওনারা ওই মুহূর্তে এত ভয় পাইলো এই আমরা বাসা থেকে যাই রে চল চল, মানে আমি বলতেছি আরে বসো, বলছে না 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 আমার এই বাসায় আমি থাকবোই না, আমি ফ্রেন্ডের বাসায় থাকি, আচ্ছা চানাচুর আছে একটু তোরা খাইতে থাক, আমি একটু ওয়াশরুমে যাবো, বয়
তো মেহেদি ভাই যাচ্ছে,
হ্যাঁ মেহেদি ভাই গেছে ওয়াশরুমে, তখন আসিফ এসে টুকটাক ফটোগ্রাফি করে, তো আমাকে বলতেছে যে ভাই মানে প্রথম পরিচয় যেহেতু তো
হচ্ছে
আর মোটামুটি অল্প স্বল্প ক্লোজ হয়ে গেছে, যে ভাই আমাকে একটু কনসার্টে গেলে আপনারা নিয়েন আমি ফটোগ্রাফি করে দিব আপনাদের ব্যান্ডের। ভিতর থেকে মেহেদি ভাই জোরে জোরে কথা বলতেছে, মানে ওয়াশরুমে যাওয়ার পরেও সে জোরে জোরে আমাদের সাথে কথা বলতেছে, উনি যে ভয় পাচ্ছে আমি বুঝতে পারতেছি। এই সময়ে যে ম্যাটারটা ঘটলো, যেটা মানে হচ্ছে আমি এখনো মানে চিন্তা করি মাঝে মাঝে, এটা কোনো ব্যাখ্যা পাইনি, সেটা হচ্ছে আশেপাশে কোনো ই নাই, এক ফোঁটা বাতাসও নাই। আমি আর আসিফ যে গল্প করতেছি, ঠিক আমার পেছনে যে মেইন দরজাটা, দরজাটা খুললো আবার লাগলো, মানে স্পষ্ট একটা কেউ ঢুকলে যেভাবে দরজা
খুলে ঢুকে
এবং লাগায়, ঠিক ওই ঘটনাটাই ঘটলো। তো আমি আর আসিফ জাস্ট মানে স্টান্ড হয়ে গেলাম যে হচ্ছে এটা কি ছিল। আমাদের কথা বন্ধ হয়ে গেছে, মানে একদম দুজনে চুপ হয়ে গেছি, আমরা চোখের সামনে দেখলাম দরজা খুলে কেউই না, মানে দরজাটা সুন্দরভাবে খুললো, দরজাটা লেগে গেল,
মানে বাতাস থাকলে হয় কি দরজা খুলবে লেগে যাবে অনেক সময়,
কিন্তু ওইটা না,
ওইটা হয় না,
খুব সুন্দরভাবে হাত দিয়ে যদি আপনি দরজাটা খুলেন,
কন্ট্রোল মানে কেউ কন্ট্রোল করে দরজাটা খুলছে,
খুব সুন্দর করে দরজাটা কেউ হাত দিয়ে কেউ দরজাটা খুললো, আবার হাত দিয়ে সুন্দর করে দরজাটা লাগাই দিল, এবং ওই মুহূর্তে আমি আর আসিফ একদম চুপ হয়ে গেলাম। মেহেদি ভাই উনি চিল্লা উঠছে, এই কি হইছে, এই তোরা কথা বলিস না কেন, মানে এইভাবে করে চিল্লায় আমাদেরকে বলতেছে। তো তখন মানে ওই মুহূর্তেই ফার্স্ট আমি বলতেছি যে মেহেদি ভাই একটু জলদি বাইর হবে, উনি বুঝে গেছে কিছু একটা হইছে, উনি জলদি করে ওয়াশরুম থেকে আসলো। তারপরে বললাম যে ঘটনা যা বললাম নিচে গিয়ে বলতেছি, বাসার থেকে বাইরে
তাড়াতাড়ি
হচ্ছে, তাড়াতাড়ি আমরা নিচে বের হয়ে ওনাকে ঘটনা বললাম এই কাহিনী, এবং উনি ওই দিন রাতে মানে তারপরের দুই দিন ওনার ফ্রেন্ডের বাসায় ছিল, এবং এই ঘটনার পরে ওই জিনিসটা আমি মিলাইতেই পারতেছি না কি হয়েছিল এটা। তো এরপরে আমি আর ওই বাসায় যাওয়ার সাহস করি।
ওই মেহেদি ভাইরা কতদিন ছিল?
মেহেদি ভাইরা ওই মাসে বাসা ছেড়ে দিছে, ইভেন বাড়িওয়ালা তাদেরকে হচ্ছে চার্জ করছিল যে আরো এক্সট্রা এক মাস ভাড়া দিয়ে তারপরে যাইতে হবে, এবং তারা ওইটাও দিছে, কিন্তু ওই বাসায় আর তারা যায়নি।
আচ্ছা শুদ্ধ, মানে এই ঘটনা তোমার সাথে ঘটার আগে কিন্তু তুমি বিশ্বাস করতে না, যখন ঘটছে ঘটছে না কেন, এটা হচ্ছে যে তোমার তো ওই লজিক তো মেলে না, আসলে কিভাবে ঘটছে ওই জায়গা থেকেই তো ভয় শুরু হয়ে গেছে। তো আমিও ড্যাম শিওর যে যারা এই মুহূর্তে শুনছে এর মধ্যে অনেক অনেক লিসনার আছে বিশ্বাস করছে ঘটনাটা, আবার অনেক অনেক লিসনার আছে যে এটা বলছে যে ভুয়া ধুর এটা হইতেই পারে না। আমি বলবো যে আমরা চাই না এই ঘটনা আপনার সাথে ঘটুক, যদি ঘটে যায় হয়তো ওই দিন মনে পড়বে যে না আসলে ঘটনা যেটা শুনেছিলাম হয়তো বা সত্য। যাই হোক, সেই বিশ্বাসের জায়গাটা আসলে আপনাদের কাছেই। তো শুদ্ধ তোমার তো আরো একটা ঘটনা আছে।
হ্যাঁ, আমি আরো একটা ঘটনা শেয়ার করতে পারি, সেটা হচ্ছে মানিকগঞ্জের একটা ঘটনা, সেটা হচ্ছে আমার বন্ধু ওর নাম হচ্ছে মোস্তাক, আমরা প্রায় এটা 3 বছর আগের ঘটনা, সেকেন্ড ইয়ারে পড়ি, তখন হচ্ছে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমার বন্ধু মোস্তাক যে ওদের দাদা বাড়িটা হচ্ছে কাইন্ড অফ পরিত্যক্ত না, বাট কেউ থাকে না, মানে যথেষ্ট জঞ্জাল হয়ে গেছে। আমরা 4-5 জন বন্ধু, আমি আমার বন্ধু সুইট, তারপরে অবিনাশ, এরকম আরো 4-5 জন মিলে আমরা ডিসিশন নিলাম আমরা ওখানে যাব, গিয়ে আমরা নিজেরাই সবকিছু পরিষ্কার করব, নিজেরাই রান্না বান্না করব, এবং ওখানে গ্যাস নাই, কারেন্ট নাই, সবকিছু আমাদের করতে হবে। আমি জায়গাটার নামটা বলতে পারি, সেটা হচ্ছে মানিকগঞ্জে ঘিওর নামের একটা জায়গা,
ঘিওর একটা জায়গা আছে,
সেখানে গ্রামটার নাম খুব সম্ভবত কুস্তা। আমরা গেলাম, যখন যাওয়ার পরে, যাওয়ার আমাদের গ্রুপ ছিল টোটাল 2টা, আমার একটা শো ছিল হচ্ছে টাঙ্গাইলে, শোটা শেষ করে আমি রাতে হচ্ছে ফিরবো মানিকগঞ্জে, আর আমাদের 3 ফ্রেন্ড অবিনাশ, সুইট এবং মোস্তাক হচ্ছে মানিকগঞ্জে গিয়ে ওরা সবকিছু রেডি করে রাখবে, আমরা যাব রাতে, আমরা বারবিকিউ পার্টি করবো, ব্লা 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 অনেক প্ল্যান। আস্তে আস্তে আমাদের বাজলো হচ্ছে প্রায় রাত 11:30 বেজে গেল।
ওই জায়গাতে যাওয়ার আগে কারো মনের মধ্যে ওই জায়গা নিয়ে কোনো নেগেটিভ ইমপ্রেশন ছিল, জানা ছিল কোনো কিছু?
হ্যাঁ, মোস্তাক শুরুতেই বলেছিল, যেহেতু ওর দাদা বাড়ি, ও বলেছিল যে ওখানে একটু মানে রাতের বেলায় বের না হয় ভালো, কারণ হচ্ছে ওদের বাড়ির উপরে যাইতে হলে যাওয়ার আগে একটা কালী মন্দির পার হইতে হয়।
গেলে সবাই ওই এই যে সবসময় মানে এইটাকে একটা এক্সাইটমেন্ট মনে করে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটাই ঘটেছে। তো ওরা বাজার থেকে, ঘিওর যে বাজারটা, ওখান থেকে 6টা মুরগি কিনে, আমরা টোটাল প্রায় 9 জন হয়ে গেছি, তো হচ্ছে 6টা মুরগি কিনে আরো অনেক জিনিসপাতি কিনে যেগুলো বারবিকিউ করার জন্য লাগবে। এখন গাড়ি হচ্ছে যে পর্যন্ত ঘিওর বাজারের পরে আর যাওয়া সম্ভব না, মানে ভাঙা কাঁচা রাস্তা, ওখানে হচ্ছে ওই যে অনেক পুরানো যে টেম্পু গুলা চলে যেগুলোকে ওখানে ওরা ভটভটি বলে, তো হচ্ছে আমরা ওইটাতে চলে গেলাম, গিয়ে কালী মন্দিরের ওখানেই নামতে হবে এবং তারপরে কিছু দূর বাড়ি ওটা হাঁটতে হবে। তো আচ্ছা আমরা ওখানে নামলাম, গা ছমছম করা একটা ব্যাপার আছে না, বিশাল এক বট গাছ যেটা হচ্ছে এত বেশি অন্ধকার যে মানে ওই মোবাইলের আলোতেও মানে হাত পা দেখা যায় না এরকম একটা অবস্থা, কারণ আশেপাশে কোনো বিদ্যুৎ নেই। তো ওখানে নামলাম, হেঁটে হেঁটে আমরা আগাচ্ছি, তো হঠাৎ করে পিছন থেকে একটা লোক আসলো, যাই হোক ওটাকে আমি কিছু বলবো না, কিন্তু মানে লোকটার চোখ এত লাল মানে
একটু অদ্ভুত
অদ্ভুত একটা লোক, যে আমাদের বললো আপনারা কই যাবেন, তো মোস্তাক বললো যে আমাদের বাড়ি অমুক বলে গছ, আর কিছুই বললো না, লোকটা ঘুরে চলে গেল। তা আমাদের মুরগি টুরগি এগুলো নিয়ে যাচ্ছি, তো মানে মোস্তাক বললো যে এই যে 2 মিনিটের পথ, একটু আগালে আমরা পৌঁছে যাবো বাড়িতে। প্রায় 10 মিনিট হাঁটতেছি, হঠাৎ করে মানে আমরা জিজ্ঞেস করলাম যে এই বাড়ি বললো 2 মিনিট পরে, মানে আর কতক্ষণ হাঁটবো? তো মোস্তাক কোনো কথা বলতেছে না, তো মোস্তাককে ধাক্কা দিলাম আমরা যে এই আর কতক্ষণ হাঁটবো। ও তখন বলতেছে আমরা কোথায়, আমাদের বাড়ি তো পিছনে, তো চল। হঠাৎ করে মোস্তাক বলতেছে যে মোমবাতি জ্বালা দোস্ত, মোমবাতি জ্বালা। কেন ওকে মোমবাতি জ্বালা? ঢাকার ছেলে গ্রামের পথে, তো হচ্ছে একটু টেনশনে পড়ে গেলাম, কি হইলো? তো হচ্ছে ও আগুন ধরায়, তারপর বললো কি কেউ কোনো কথা না বলে আমার সাথে আগা, আগাইতে থাক, সবাই একসাথে থাক। ওকে ঠিক আছে, একসাথে থাকলাম, আগাচ্ছি আগাচ্ছি। তারপর ওই হাতের বাঁ দিক দিয়ে যখন যাচ্ছি, ও বললো যে সবাই সাবধানে হাঁটিস, গর্ত টর্ত দেখিস। ও বলতে না বলতে আমার ডান পাটা, আমার পা চলে গেছে কাদার মধ্যে, মানে হচ্ছে যেখানে বৃষ্টি হয়েছে ওখানে কাদা পানি জমে আছে। শুকনার সময় এরকম রোদ ঘামতেছি আমরা, এর মধ্যে এই অবস্থা কেন? আচ্ছা যাই হোক, আমরা বাড়িতে গিয়ে আমি কাদা টাদা ধুইলাম, তারপর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ঘটনা। বলে কি দোস্ত, আমি তোদের সাথে যে পথে আগাচ্ছিলাম ওইদিকে হচ্ছে শ্মশান।
আচ্ছা
আমরা তো শ্মশানে চলে যেতাম আমরা, মানে শ্মশানটা ওটাতে দেখা যাচ্ছে, আর আমরা তো এতক্ষণ ছিলাম হচ্ছে ইসের মধ্যে, মানে বট গাছের ছায়া তো কিছু দেখা যাচ্ছিল না। ওইটা ক্রস করার পরে যে চাঁদের আলোতে আমরা কিছু দূর দেখতে পাচ্ছি, আমরা আলো টালো তেমন কিছু জ্বালাইনি, আমরা ওর সাথে শুধু হাঁটছি তো হাঁটছি এরকম যাচ্ছি। যাই হোক, পরে বললো যে তুই আমাকে যখন টাচ করছিস তখন মানে আমি তো খেয়ালই করিনি আমি কই যাচ্ছি, পরে মনে পড়ছে যে আমি শ্মশানের দিকে আগাচ্ছি। তখন ও বললো আচ্ছা ঠিক আছে, এবার আমরা রান্নাবান্নার জন্য ই করতেছি, টোটাল 2টা ব্যাগে 3টা 3টা করে মুরগি ছিল, একদম দেখে নিয়ে উঠছি আমরা গাড়িতে, আইসে দেখি একটা মুরগি নাই। এইটা একটা ম্যাটার, মানে এই একটা মুরগি কই যাবে? 2টা ব্যাগে 1টা 3টা মুরগি,
মুরগি তো মানে একদম প্রসেস করে,
হ্যাঁ প্রসেস করা মিন্স হচ্ছে মানে ভিতর থেকে মানে যতটুকু প্রসেস করা যায়, বাট একদম আলাম মুরগি, 6টা মুরগির থেকে 1টা মুরগি মিসিং। এখন অনেকেই বলতেছে মানে ওর মধ্যে থেকে বলতেছে ওই যে ওই আঙ্কেলটা আসলো, এক একজন তার সন্দেহটা বলতেছে যে আচ্ছা ওই লোককে দেখে কিন্তু আমার কাছে মানুষ মনে হয় নাই, এরকম অনেক ধরনের কথা বলতেছে। আমার মাথায় এইটাই ঢুকতেছে না যে মুরগিটা গেল কোথায়, আর সেকেন্ড কথা আমরা ওর নিজের বাড়ি, ও নিজে ভুলে গেল কিভাবে ওইদিকে গেছে, এইটা পরে গেল। আচ্ছা আমরা কোন রকমে এটা বাদ দিয়ে আমরা বারবিকিউ করার জন্য রেডি হইতে থাকলাম, সবকিছু গুছাইতে একটু সময় লাগলো।
আচ্ছা এক মিনিট, সবকিছু গুছাইতে যেহেতু একটু সময় লেগেছে, আরো একটু সময় আমরা নেই, এই গুছানোর ফাঁকে আমরা একটু একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে, একটা বিরতিতে যাব আমরা, বিরতির পর আমরা আবারও ফিরব। এই মুহূর্তে তার আমাদের সাথে যে এক্সপিরিয়েন্স শেয়ার করছে সে হচ্ছে এবিসি রেডিওর একজন মেম্বার এবং আর্কাইভের দায়িত্বে আছে শুদ্ধ, শুদ্ধ তার এক্সপিরিয়েন্স শেয়ার করছে। তো শুদ্ধর ঘটনার যেই পর্যায়ে আমরা আছি এখান থেকে আমরা একটা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরব, আশা করি সাথেই থাকবেন। আপনি শুনছেন ডর হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি সুমন আছি আপনাদের সাথে, ফিরছি একটু পর।
ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আমি সুমন আছি আপনাদের সঙ্গে, চলছে ডর হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বিরতির আগে যেটা বলছিলাম আমরা, শুদ্ধর সাথে কথা হচ্ছিল এবং শুদ্ধ তার ঘটনা শেয়ার করছিল, মানিকগঞ্জের ঘিওর এলাকায় খুব একটা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছিল এবং আমরা যে জায়গায় ছিলাম একটা অন্ধকার রাস্তায় যেখানে একটা মুরগি মিসিং ছিল, হঠাৎ করে মানে উধাও হয়ে গেছে,
বাড়িতে যাওয়ার গন্তব্যটাও কিভাবে ভুল হয়ে শ্মশানের দিকে গেল,
বট গাছের কাছাকাছি ছিলাম। ওকে, এরপরে কি হলো?
এরপরে রাতে আমরা সবকিছু আয়োজন করতে লাগলাম। দেড়টা কি দুইটা বাজবে এরকম একটা সময়, আমরা তো গান বাজনা করছি, গিটার আছে, সাথে হালকা চাঁদের আলো। তো ওদের বাড়িটা ঘিরে আবার কয়েকটা বড় ওই যে মেহগুনি গাছ আছে, তারপর কাঁঠাল গাছ আছে, হালকা ছায়া পড়ে না, মানে চাঁদের আলো পুরোপুরি আসতে পারে না। মোমবাতি জ্বালিয়েছি, আগুন টাগুন জ্বালানোর চেষ্টা চলতেছে, মোটামুটি প্রসেসিং শেষ, এখন শুধু আমাদের রান্না বান্না বাকি। এমন সময় হঠাৎ করে মানে মোস্তাক, যার বাড়িতে আমরা বেরিয়েছি, ও অসুস্থ হয়ে পড়লো, সাংঘাতিক অসুস্থ।
আচ্ছা।
এবং মানে এতটাই অসুস্থ হয়ে পড়লো যে মানে ও সহজে অসুস্থ হয় না, কি যেন বিড়বিড় করে বলছে, আর মানে অসুস্থ হয়ে যে গেল তার মানে বিছানায় ওকে নিয়ে শোয়ালাম আমরা। তো হচ্ছে আমাদের সাথে এক ফ্রেন্ড ছিল, সে আবার একটু মানে ধার্মিক, ওর নাম হচ্ছে বকুল। তো হচ্ছে বকুল জিনিসটাকে বলতেছে যে দেখ, দুইটা ঘটনা ঘটছে, আমার কেন জানি মনে হয় জিনিসটা স্বাভাবিক না।
আচ্ছা।
সুরা কালাম পরে ওকে ফুটু দিচ্ছে, ওকে বিছানায় শোয়াই দিল, তো ওর সাথে বসলো, মোস্তাকের সাথে বকুল বসে বসে সুরা কালাম পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে এর কিছুক্ষণ পরে মোস্তাকের খুব বমি শুরু হলো, এবং আনবিলিভেবল যে এক মানে আমরা কিন্তু অলমোস্ট তেমন কিছু খাই নি, অনেক খাইলে মানুষ বমি করে সেই খাবারটা বের হয়ে যায়, ও তো কিছুই খাই নি, ও এত বেশি বমি করলো যেটা মানে একটা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। আমরা সবাই অবাক হয়ে গেছি, এবং ও বমি করার সময় বিকট শব্দ হইতেছে যে বাইরে থেকে আমার যে ব্যান্ড মেম্বার ছোট ভাই গুলো ছিল এবং দু একজন যে গেস্ট দিয়েছে ওরা পর্যন্ত ভয় পেয়ে গেছে, ভিতরে এসে দেখে যে মানে তো যায় যায়
শুধুমাত্র মোস্তাকের সাথে
এই ঘটনা ঘটছে,
এটা তো স্বাভাবিক।
হ্যাঁ, বাড়িটা তার, কিন্তু বাকিদের মধ্যে যে একটা ভয় ঢুকে গেছে যে মানে ওর এই অবস্থা দেখে যে রং কিছু ঘটে না যায়, বিপদ আপদ হয়ে গেলে
কোনো শারীরিক সমস্যা যদি ঘটে যায় তাহলে ঝামেলা হবে,
হসপিটাল পাবো কোথায়, আশেপাশে হসপিটাল তো দূরের কথা, মানে এখন তো দশ হাত আগেতেই কেউ সাহস পাচ্ছি না। তো সবাই একটু জড়ো সড়ো হয়ে চুপচাপ বসলাম, তো এর মধ্যে বকুল হচ্ছে ওকে অনেক সুরা কালাম ফু দিল, মাথায় একটু পানি ঢেলে দিল, একজন ভয় পেলে কিন্তু বাকিরাও যদি সবাই যদি ভয় পেয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, মানে সবাইকে ভয় দেওয়া যাবে না, একটু সাহস রাখতে হবে। তো সুইট এই ক্ষেত্রে একটু অনেক ফান টান করে সবাইকে বাইরে নিয়ে গেল, বলে এই শুধু বকুল থাক, আর আমাকে বললো শুধু তুইও থাক, তোরা একটু দেখ, আরে এটা কিছু না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, অনেক দূর থেকে জার্নি করে আসছে, আর অনেক আমরা খাটাখাটনি করছি, অনেক ঘর দৌড় পুরাটা ঝাড়তে হয়েছে, আমাদের ময়লা সাফ করতে হয়েছে, তো এই জন্য অসুস্থ হয়ে পড়ছে, হ্যান ত্যান বলে কাটাই দিল। এর কিছুক্ষণ পরে মোস্তাক মানে একটু ঘুমাইলো, চোখ বন্ধ করে একটু পরপর মানে লাফ দিয়ে উঠতেছে, চিৎকার করে উঠতেছে, বলতেছে যে আমাকে নিবি না, আমাকে নিবি না, এরকম কি বুঝলামই না, মানে কাকে বলতেছে কেন,
মানে যখন এগুলো বলছে এটা কি ঘুমের চোখে বলছে নাকি মানে তাকিয়ে তাকিয়ে বলছে যে আমাকে নিবি,
থেকে একদম জেগে যাচ্ছে।
আচ্ছা।
মানে ও বলতেছে যে ওকে নাকি কেউ একজন নিয়ে যেতে চাচ্ছে, মানুষ আকৃতির একটা ছায়া, এরকম বলতেছে। তো ওইটা নিয়েও সুইট অনেক ফান করতেছে যে না এইগুলা কেউ বিশ্বাস করে, এই কি বলতেছে, আচ্ছা ঠিক আছে আমরা কেউ মানলাম না। ততক্ষণে প্রায় আধা ঘন্টার মধ্যে বারবিকিউ গুলা চুলায়
ওখানে
করে দিছে। তো হচ্ছে আয়োজনে ছিল হচ্ছে রেজা, মামুন আর একটা ফ্রেন্ড, ওরা দুইজন হচ্ছে মানে মুরগিগুলা পোড়াচ্ছে আর কি। তো হচ্ছে যখন পোড়াচ্ছে আমরা এক একবার যাচ্ছি, এক একজন গিয়ে এক পিস দুই পিস করে নিয়ে এসে আবার একটু ভিতরে আর কি বসতেছি,
আর ওই
রেজা হচ্ছে সবাইকে সার্ভ করছে।
আচ্ছা।
বকুলকে আর মোস্তাককে আমরা ভিতরে দিয়ে আসছি রুমে, বাকি ফ্রেন্ড একটু গান বাজনা করতেছি, আর এর মধ্যে রেজা হঠাৎ বলতেছে এই তুই কয়বার নিস, মানে সুইটকে বলতেছে। তো সুইট বলতে কয়বার নিস, মানে আমি তো মাত্র দুই পিস খাইলাম, মানে হচ্ছে কেন কি প্রবলেম, তুই এর আগে আরো দুইবার নিয়ে গেছিস, কাজ হোক, আমি তো ভিতরে, আমি কিভাবে দুই পিস নিব। তো রেজা বলতেছে না তুই আইসে দুই পিস নিয়ে গেছিস, তুই বিশ্বাস করিস না। এই তো মানে হচ্ছে আমাদের মধ্যে আরেকটা কনফিউশন ক্রিয়েট হলো, মানে এখন আসলেই ভয় লাগতেছে যে মানে
সিরিয়াস যে সুইট,
সিরিয়াস
মানে ফানও করতে পারে, যে
না 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 সুইট সুইট ফান করে,
এমন হয় যে একটু বেশি খাওয়ার জন্য পরিস্থিতির ফায়দা নিচ্ছে, যেহেতু জানে যে সবার মাঝে একটা ভয় কাজ করছে, সো এটা ভয় ঢুকিয়ে দিয়ে
এটা করতে পারে। আমরা প্রথমে এটাই ভাবছি, কিন্তু পরদিন সুইট ম্যাটারটা ক্লিয়ার করছে, মানে হচ্ছে রাতের বেলায় যেহেতু ভয় পাবে সুইট আর কিছু বলে নেই, দিনের বেলা বলছে যে দোস্ত আমি নেই নেই, আমি আসলেই নেই নেই, কে নিছে তুই নিজে আগে শিওর হ, রেজাকে বলতেছে যে মানে আমি এসে নিয়ে গেছি, তাইলে এখানে কিছু একটা রং আছে, মানে আমি আসলেই নেই নেই। যাই হোক, ওই দিন গেল, ওই দিন সারাদিন ওদের মানিকগঞ্জে অনেক জায়গায় ঘুরলাম, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে।
আর মোস্তাকের কি অবস্থা?
মোস্তাক, হ্যাঁ হ্যাঁ এটা বলতে ভুলে গেছি, মোস্তাক এত অসুস্থ, ও উঠতে পারলো না, ঠিক ফজরের আজানটা দিল, মোস্তাক সুস্থ।
আচ্ছা।
মানে টোটালি আমরা অবাক হয়ে গেলাম যে এইটা মানে কিভাবে, কি ফজরের আজানটা দিল, সে নিজে হেঁটে এসে আমাদের পাশে বসলো, বলল যে ক্ষুধা লাগছে, এবার আমাকে খাইতে দে একটু। তো সে দিব্যি সুস্থ। তো তখন আমরা মানে আমি প্রথম ওকে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, যে জিজ্ঞেস করি তুই বল তো মানে রাতে কি হইলো, আমি ওইটা জানতে চাচ্ছিলাম যে মানে সিরিয়াস। তবে যে অবস্থা ওর, এটা ভয় দেখানোর জন্য না, সিরিয়াস অবস্থা।
বা এমনও হতে পারে যে আসলে অসুস্থ ছিল, ফিজিক্যালি সিক ছিল।
না 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 না, একদমই সিক ছিল না ও, আমাদের বডি বিল্ডার, মানে লাইক আমরা পাঁচজনও ওকে কিছু করতে পারবো না। তুই হঠাৎ করে মানে একটু পরপর চিৎকার করে উঠছিলি, তোকে কে যেন নিয়ে যেতে চায়, মানে আমি যাবো না যাবো না এরকম কি কি যেন বলছিলি, মানে এটা কি আমাদের ভয় দেখানোর জন্য নাকি সিরিয়াস, মানে কি ঘটনা বলতো? কিছুক্ষণ চুপ থেকে বললো যে তোরা তো বিশ্বাস করবি না, আমার কেন জানি মনে হয় আমরা চলে যাওয়াই ভালো, চলে যাবি নাকি কালকে জায়গা? আমি কই কেন কি হয়েছে বল আগে আমরা শুনি। কয় দোস্ত, আমরা যে বট গাছের ওইখানে নামছি, বট গাছটা ভালো না, ওই বট গাছ থেকে আমাদেরকে ডাকাডাকি করছিল কেউ একজন, মানে হচ্ছে
কিছু একটা
ডাকছিল,
টানছিল বট গাছ।
হ্যাঁ, এবং ওইখানে দেখছে মানুষ আকৃতির একটা ছায়া, কিন্তু মানুষ না, মানে মানুষের চেয়ে বড় একটা ছায়ার মতো কিছু বট গাছ থেকে আমাদের পিছু নিয়েছে, এবং মানে ওই যে আমরা যে বাসা ভুল করলাম ওই আমাদেরকে ওইদিকে নাকি নিয়ে যাচ্ছিল, মানে মোস্তাককে নিয়ে যাচ্ছিল ওইদিকে। এবং আমরা যে বাড়িতে আবার আমি যখন ওকে টাচ করলাম, ওকে মানে ওর সাথে আবার যখন আমরা বাড়িতে ফিরলাম, তো ওটা আমাদের সাথে সাথেই আসছে। ইভেন আমাদের সাথে বাসায়ও ছিল, ও বলতেছে মানে ও এগুলো দেখছে, মোস্তাক দেখছে আর কি। ও বলল যে পরবর্তীতে বকুল যখন সুরা কালাম পড়া শুরু করলো, তখন আর ও ঘেঁষতে পারতেছিল না,
ঘেঁষতে পারতেছিল না, মিন্স হচ্ছে যেই বাসায় ঘরে ছিল,
হ্যাঁ, ঘরের আশপাশ দিয়ে ঘুরছিল, মানে
ঘরে ঢুকতে পারছিল না,
হ্যাঁ, ঘরে ঢুকতে পারছিল না, মানে মোস্তাক আমাদেরকে বলছে। তো যাই হোক, ও আমাদেরকে বললো যে চল আমরা চলে যাই, মানে সকাল তো হয়ে গেছে, দুই তিন ঘন্টা পরে মেবি আমরা বাস টাস পাবো, রওনা দিই। তো আমরা বললাম যে আরে ধুর, মানে কি বলিস তুই সুস্থ কিনা এটা বল, তুই যদি অসুস্থ ফিল করিস তাহলে চলে যাও, আদারওয়াইজ এইসব ভয়ের ম্যাটারে এই ঘটনায় আমরা যাইতে চাচ্ছি না, আমরা আরো দুই একদিন থাকবো। তো বলতেছে না আমি সুস্থ, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তোরা বুঝিস, তোরা কোনো প্রকার ভয় টয় পাইস না। ওকে ঠিক আছে, সারাদিন আমরা ঘুরলাম, রাতে আবার বাড়ির দিকে ব্যাক করতেছি, আবারও ওই সেই ভটবডি মানে যে টেম্পু গুলা ওইটাতে উঠছি অলমোস্ট, কিন্তু টেম্পুর মধ্যে একটা নিরবতা কাজ করতেছে, এবং একজন একজন করে শুরু যে দোস্ত রাত কিন্তু হয়ে গেল, তখন অলমোস্ট 10:15 বাজে, কিন্তু ওই যে অন্ধকার একদম, দুই পাশে তো গাছগাছালি,
ওই ভয়গুলো আবার আস্তে আস্তে আসতে শুরু করেছে,
হচ্ছে সবাই আস্তে আস্তে বলা শুরু করলো। আচ্ছা ভয় কিন্তু এক বোঝা যায় কিন্তু, হ্যাঁ সবাই কিন্তু ভয় পাচ্ছে, কিন্তু ওই যে
প্রকাশ করতে যাচ্ছে না,
হ্যাঁ আরে আমি খুব সাহসী, মানে এরকম একটা ভাব। তো সবাই একটু আগে আগে বসতেছে, আর কেউ কেউ আবার হচ্ছে মানে যে মানে আগুন সাথে থাকলে নাকি হচ্ছে কিছু আসতে পারে না,
হ্যাঁ
এই জিনিসগুলো ঘেঁষতে পারে না, এরকম একটা কথা বলে। তো যাই হোক, আবারও রীতিমতো আমরা সেই কালী মন্দিরে গিয়ে নামলাম। তো বট গাছ, বিশাল বট গাছ, আবার সেই অন্ধকার, তো হাঁটতে হবে মিনিমাম 5 মিনিট। তো বট গাছ দিয়ে আগাচ্ছি, তো আমাদের মধ্যে আরেকটা, আচ্ছা আরেক ফ্রেন্ডের নাম বলিনি আমি, নাহিয়ান। তো নাহিয়ান হচ্ছে খুবই ইনোসেন্ট একটা ছেলে, খুবই ভালো একটা ছেলে, এবং ও হচ্ছে সবচেয়ে নিষ্ঠুপ একটা ছেলে, মানে কথা কম, ও জাস্ট এনজয় করে সবকিছু, হচ্ছে একদমই ভদ্র ছেলে, এবং ও মিথ্যা কথাও বলে না। আমরা আগাচ্ছি, হঠাৎ করে নাহিয়ান বলতেছে মানে মোস্তাককে ডাক দিয়ে, তো এদিকে বললাম যে কি হয়েছে, সিগারেট আছে, সিগারেট দে, সিগারেট দে। আমরা তো অবাক, নাহিয়ান স্মোক করতে যাচ্ছে, আগুন দে। তো আমরা তো ভয় পেয়ে গেলাম, কি হয়েছে দোস্ত, মানে কোনো আবার কিছু ঘটছে, জলদি বাসায় চল, ও কাঁপতেছে রীতিমতো। হ্যাঁ, আমরা চুপচাপ হয়ে গেলাম, জড়সড় হয়ে গেলাম, সব এক কাছাকাছি ঘেঁষে আসলাম, জলদি বাসায় গেলাম, ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। ও বললো যে গাছের উপর থেকে কিছু একটা আমার উপর পড়ছে, খুব ভারী কিছু, মানে যেটা হচ্ছে এত ঠান্ডা, মানে আমার ভিতর দিয়ে একটা ঠান্ডা বাতাস চলে গেল, মানে
আচ্ছা মানে কোনো কিছু অনুভূতি
পেয়েছে,
একটা ঠান্ডা জাস্ট ঝাপটা, তার
ঝাপটা উপর থেকে পড়ছে, উপর থেকে ওর ভিতরে আগে পড়ছে ঘাম, মানে আমাদের টপটপ করে ঘাম পড়তেছে, ঝেমে গেছি গরমের দিন, এর মধ্যে ওর উপরে এত ঠান্ডা কিছু একটা পড়লো এবং সেটা ওর ভিতর দিয়ে বের হয়ে গেল। তো আমরা রীতিমতো ওকে বিশ্বাস করি আর কি, আমরা মানে ও মিথ্যা কথা বলে না, ও দুষ্টামি করার মতো মানুষ না। তো ও বললো যে এই ঘটনা, এবার তো আমরা সিরিয়াস, এবং ও রীতিমতো এত ভয় পাইছে যে মানে ওর কথা বলতেছে না কারোর সাথে, মানে চুপচাপ হয়ে গেছে। এবার আমরা ডিসিশন নিলাম যে না, এখানে আসলে আর থাকা উচিত হবে না, কারণ একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে ওই ড্রাইভার কে নিবে। তো আমরা ডিসিশন নিলাম, আচ্ছা আমরা সকাল সকাল চলে যাব।
আচ্ছা
হচ্ছে পরদিন আমরা
মানে রাতে হ্যাঁ ব্যাগ এন্ড ব্যাগেজ, চলো জলদি জলদি টাইম থাকতে চলে যাই, ভবিষ্যতে আরো ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা
একটু বড় পরিসরে যাবো,
বড় পরিসরে যাবো যে হ্যাঁ এরকম এক্সপিরিয়েন্স আরো ঘটে কিনা। ওই দিন রাতে আমরা আর কেউ ঘুমাইনি, সবাই একসাথে বসে গল্প টল্প করে
টাইম পাস করে দিই,
মানে ভয়টা সবারই ছিল এবং ওই মুহূর্তে মানে সবাই একজনের সাথে যদি কোনো একটা কিছু ঘটে এবং বা ওই মুহূর্তে মানে গ্রাম অন্ধকার মানে চিৎকার করে উঠলো একটা প্রবলেম, মানে কে কি ভাববে, তো কেউ আর
সিরিয়াস ইস্যু হয়ে যাবে। সিচুয়েশন অনেক সময় বাধ্য করে, অনেক সাহসী মানুষকে ভয় পেতে বাধ্য করে,
মানে যার সাথে ঘটে সে কিন্তু বুঝবে।
আমি এরকম অনেককে জানি, আমার ফ্রেন্ড সার্কেল অনেক আছে যে খুবই সাহসী, রাতে খুব রাতে একা গভীর রাতে যদি বের হতে যান, তাহলে যদি এরকম কোন রাস্তা থাকে খুব নীরব নিস্তব্ধ, দুই দিকে অনেক গাছপালা, তখন মনে হয় না বাতাসের ছোট্ট একটা ঝাপটাতে যদি একটা গাছের ডালপালা নড়াচড়া করে ভেতরে কেঁপে ওঠে একদম। লাইক আমার কিছুদিন আগে হবে না, মানে দুই তিন চার মাস আগের ঘটনা হবে, রাতের বেলা আমি আমার ফ্রেন্ড আরো দুই তিন জন আমরা বের হয়েছিলাম, মানে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি জ্যোৎস্না রাত, একদম জ্যোৎস্না রাত, এবং দুই পাশে ঘর বাড়ি নেই, রাস্তার দুই পাশেই হচ্ছে জমি আর জমি, একদম নীরব রাস্তা। তো আমরা খুব ভালো লাগছে, তিন চারজন ফ্রেন্ড হাঁটতেছি, তো একটা পর্যায়ে হাঁটতে হাঁটতে আমরা খেয়াল করলাম যে ওখানে আমাদের একজন আরেকজনের কথা ছাড়া আর কোনো কিছুর সাউন্ড আমরা পাই না, এত নিস্তব্ধতা। তো আমরা এক এক করে কথা বলতে বলতে চুপচাপ হয়ে কি যেন নিজেরাই হাঁটা শুরু করছে, তো হঠাৎ করে না মনে হলো জাস্ট একটা গাছ একটু নড়ে উঠছে রাস্তার পাশে, চারজনে এমন ভাই ভয় পাইছি মানে একজন আরেকজনকে জড়ায় ধরে দাঁড়ায় গেছি, আসলে এটা কিছুই ছিল না, জাস্ট একটা শিয়াল রাস্তা ক্রস করেছে, তো ওইটা দেখে আমরা ভয় পেয়ে গেছি। তো এই পরিস্থিতি অনেক সময় বাধ্য করে ধরনের ভয় পেতে। তো যাই হোক, আজকে যেহেতু এই ভয়টা শুদ্ধর ভয় বলি লজ্জা বলি ভাঙছে,
লজ্জা না অ্যাকচুয়ালি ওই মুহূর্তে ভয় পেয়েছিলাম, মানে হচ্ছে ভয়
আমি বলতে চাচ্ছি যে এতদিন তো তুমি শেয়ার করতে চাইতা না, মানুষ ভাববে যে ধর মানুষ বিশ্বাস করবে না, দরকার কি, আমার সাথে ঘটছে আমি জানি যে আমার জন্য এটা কতটুকু সিরিয়াস, কিন্তু মানুষের কাছে এটা হাস্যকর মনে হবে, তো দরকার কি শেয়ার করার। তো ওই জায়গাটা থেকে যেহেতু বের হয়ে এসছো, তোমার আরো দু একটা ঘটনা আছে, তো দেখি আজকে একটু সময় যেহেতু আছে আরেকটা ঘটনা শুনি।
আরো আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমি এক ফ্রেন্ডের ঘটনা, মানে ওর নাম বলতে যাচ্ছি না, ও চায় না যে কেউ জানে,
আসলে তার পরিচয়টা হাইড রাখা,
আমরা ক্লোজ ফ্রেন্ড দেখে আমাদের সাথে শেয়ার করছিল। সেটা হচ্ছে ও আমাদেরকে বলছিল যে মানে হচ্ছে ওই যে অনেকে বলে না যে পরি যে ব্যাপার, ওকে কোনো একটা পরি অ্যাটাক করছিল আর কি।
আচ্ছা আমরা ঘটনাটা শুনি একটু, মানে
আচ্ছা হ্যাঁ হ্যাঁ, প্রায় এটা ছয় সাত বছর আগের কথা, যখন আমরা কলেজে পড়ি, তখন হচ্ছে ওর চেহারা টেহারা বেশ সুন্দর, তো আমরা আবার এটা নিয়ে ও আমাদের কাছে এই জন্যই বলতে চাইতো না, আমরা দুষ্টামি করতাম যে হ্যাঁ চেহারা সুন্দর তো পড়ি, ও তোমার প্রেমে পড়ে তাই না, এই সেই। তো কিন্তু ম্যাটারটা মানে ও অনেক দিনের জন্য আমরা কোনো খোঁজ খবর পাই না, তো ওকে অনেক ধরনের কবিরাজ টবিরাজ দেখানো হয়েছে, পরে জানতে পারলাম ওর বাসায় গিয়ে,
মানে অনেক দিন ধরে ওই ফ্রেন্ডটার আপডেট নাই,
খোঁজ খবর নাই, অথচ
আপনারা জানতেন না যে আসলে কি,
সিরিয়াসলি নেই নেই। তো পরে গিয়ে যখন শুনলাম জানলাম আসলে সিরিয়াস, সেটা হচ্ছে মানে আন্টির কাছ থেকে শুনলাম, সেটা হচ্ছে মানে ওকে অনেকদিন ধরে এরকম ঘুমের মধ্যে ওকে স্বপ্নে দেখাইতো, কি মানে ও দেখতো স্বপ্ন, কিন্তু লাইক স্বপ্নে যদি ওই পরিটা ওকে টাচ করতো, বা ধরেন মানে যখন মানে ওকে নাকি মারতো, মানে হচ্ছে লাইক ওর গালে একটা থাপ্পড় দিল, ও তো ঘুমে দেখছে স্বপ্নে দেখছে, কিন্তু ঘুম থেকে ওঠার পর ওর গালে দাগ রয়ে গেছে, মানে এরকম ম্যাটার। তো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছিল, তো হচ্ছে ওকে নাকি নিয়ে যেতে চেত, পরিটা নাকি বলতো তুই আমার সাথে যাবি, ওকে আমি নিয়ে যাবো, তো এই ধরনের ঘটনা। তো এই জন্য লজ্জা আর কি আমাদেরকে বলতে চাইতো না যে আমরা ফান করব এটা নিয়ে। আচ্ছা যাই হোক, তো পরে আমরা বাসায় গিয়ে হচ্ছে এই সিরিয়াস ম্যাটারের পরে অনেকদিন খোঁজ খবর নাই, তো আন্টির কাছে গিয়ে জানতে বললাম যে মানে মানে কবিরাজ দেখাচ্ছে, কবিরাজ দেখে আর কি এখন মোটামুটি সুস্থ, তো বললো যে এই ঘটনা হচ্ছে আন্টি নাকি একদিন রুমে ঢুকে মানে রীতিমতো ভয় পেয়ে গেছে, সে হচ্ছে ঘুমাচ্ছে কিন্তু সে প্রায় এক দেড় হাত উপরে মানে ভাসমান অবস্থায়।
আচ্ছা,
তো এটা যদি আমাদের ফ্রেন্ড বলতো আমরা বিশ্বাস করতাম না, মানে আন্টি আমাদেরকে বললো এই ঘটনা যে মানে এই সিরিয়াস অবস্থা,
উনার তো মিথ্যা বলার
কোনো
ঠিক আছে যে ফ্রেন্ডরা ফান করে বলছে,
এটা শোনার পর আসলে মানে আমরা গালের মধ্যে হচ্ছে হাতের চিহ্ন, তারপর হচ্ছে ওকে ঘুমাইতে দিত না, ও রাতে ঘুমাইতে পারত না,
ওর মা যে দেখেছে মানে কেন গিয়েছিল রাতের বেলা, বা আসলে
শব্দ পাচ্ছিল রুম থেকে শব্দ পাচ্ছিল,
এইটাই আমি একটু ডিটেইলস,
হ্যাঁ রাতের বেলায় শব্দ পাচ্ছিল, মানে আন্টি উঠছিল হচ্ছে পানি খাওয়ার জন্য,
আচ্ছা
হচ্ছে ওখান থেকে উনি শব্দ পাচ্ছিল যে রুমের মধ্যে কিছু একটা হচ্ছে, আন্টি রুমে ঢুকেই আন্টি জাস্ট চুপ হয়ে গেছে, মানে আন্টি বললো যে মানে আন্টি কি করবে, আন্টি মানে বুঝতে পারতেছিল না। তো আন্টি সুরা কালাম পরে আস্তে আস্তে আগানোর পরে যখনই হচ্ছে আমার ফ্রেন্ডের গায়ে হাত দিল, সাথে সাথে ধপাস করে আর কি বেডের মধ্যে নাকি পড়ে গেল।
যখন এই শব্দ টব্দ পেয়ে রুমে ঢুকেছে আন্টি, তখন দেখছে যে তার ছেলে বেডের উপরে
হাত উপরে শুয়ে অবস্থা। হ্যাঁ, টাচ করার পরে বেডে পড়ে গেছে এবং তারপর থেকে হচ্ছে ওর শরীরে ওই যেটাকে বলে মানে খিচুনি দিয়ে ওঠা তো ওরকম শুরু হয়েছে। তখন হচ্ছে আন্টি বিশ্বাস করছে এবং মানে যে এরপর থেকে হচ্ছে ওর ট্রিটমেন্ট শুরু মানে কবিরাজের কাছে। তো যাই হোক, এরকম যাচ্ছিল। তো আমরা তো শুনলাম, বিশ্বাস করলাম। তো আমাদের দুই ফ্রেন্ড, আমি তাদের নাম বলবো না, ওরা হচ্ছে রাতে ওর সাথে বাসায় থাকার
সিদ্ধান্ত নিয়েছে। ওকে, আমরা আমরা একটু একটু এখানে থামাচ্ছি। এই সিদ্ধান্তটা আমরা একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে, একটা বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাদেরকে। তবে এই সিদ্ধান্তটা খুব অল্প সময়ের জন্য সিদ্ধান্ত নিচ্ছি, অর্থাৎ খুবই অল্প সময়ের জন্য বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আবারও ফিরব। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন আছি আপনাদের সাথে, আর এই মুহূর্তে আমরা শুদ্ধর ঘটনা শুনছিলাম। বিরতির পর এসে আমরা বাকিটুকু শুনব। বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও FM 89.2 তে, এবং চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন আছি আপনাদের সাথে, আর আমার সাথে এই মুহূর্তে শুদ্ধ রয়েছে। শুদ্ধ তার ঘটনাগুলো শেয়ার করছে, এবং আমরা ঘটনার একটা চরম মুহূর্তে ছিলাম বলতে পারি বিরতির আগে, যে তোমার ফ্রেন্ডকে পরি কোনো কিছু করছিল, মানে পরির কোনো একটা প্রভাব রয়েছে, এবং তার ফ্রেন্ডরা সিদ্ধান্ত নিয়েছে যে রাতের বেলা তার রুমে থাকবে। আসলে এরপরে কি হয়েছে?
এরপরে আসলে রাতে থাকার ব্যাপারটা হচ্ছে, কবিরাজ তাকে কিছু তাবিজ টাবিজ দিছিল যেটার কারণে তার কাছে আসতে পারত না, কিন্তু তার রুমে হরহামেশা ডিস্টার্ব করে যাচ্ছিল। রাতে আর কি তাকে ঘুমাইতে দিবে না, এটা হচ্ছে এই জিনিসটাই হচ্ছে। লাইক অনেক শব্দ করত, তারপরে একটা চেয়ার আছে, চেয়ারটাকে টানাটানি করতেছে, সেটা হচ্ছে মানে ঘুমাইতে দিবে না সামহাও। তো হচ্ছে আমার ফ্রেন্ডরা মানে হচ্ছে ডিসিশন নিল ওর পাশে থাকবে এবং থাকলো। যখন দুইটা আড়াইটা বাজে এরকম সময়, ওরা নিজেরাই মানে ওরা কোক খাচ্ছিল, কোক খেয়ে বোতলটা হচ্ছে জাস্ট নিচে রেখে দিছে।
আচ্ছা,
সিরিয়াসলি মানে ওরাই দেখলো যে মানে বোতলটা নাকি এইখান থেকে ওইখানে সরে যাচ্ছে, মানে অদৃশ্য হাত মানে
দেখছে বোতলটা শুধু যাচ্ছে নিজে নিজে।
হ্যাঁ, বোতলটা শুধু এখান থেকে ওখানে যাচ্ছে, একবার আবার ওখানে যাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু শুরুতে এইসব ঘটনা মানে ফ্ল্যাশ হওয়ার মতো না, কেউ বলেই নেই, মানে ইভেন সেও কখনো বলে নেই, মানে আমরা জানাটা ওইখান থেকে আসছে। ওরা দুজন যে খোঁজ নিতে গেছে, খোঁজ নিয়ে ওরা রাতে থাকলো, থাকার পরে এই ঘটনা ঘটার পরে তারা
তারপর আস্তে আস্তে
সবাই মানে অল্প অল্প করে শোনা শুরু করলো যে
বোতলের এই অবস্থা,
বোতল গেল, তারপরে দেয়ালে ঘুষি, দেয়ালে ঘুষির শব্দ। এবং এই কাইন্ড অফ রিলেট করেন যে হচ্ছে ওই যে মেহেদি ভাইয়ের ঘটনা আমার সাথে
ঘটছে,
আমি যে বললাম মানে দেয়ালে শব্দ করাটা আছে, ওরা ওদের রুম থেকে টের পাচ্ছে যে ডাইনিং রুমে কিছু একটা হচ্ছে, এবং ওইটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে যে আন্টি হয়তো
জেগে আছে,
হ্যাঁ কেউ একজন জেগে আছে, পানি খেতে উঠছে, এই সেই। কিন্তু বাসার সবাই কিন্তু জানে, মানে বাসার সবাই ম্যাটারটা জানার পরে রাতে পানি খাওয়া তো দূরের কথা, কেউ ওয়াশরুমেও যায় না।
তো ওরা কি ভেরিফাই করেছিল যে ডাইনিং রুমে কোনো কিছু একটা অ্যাক্টিভিটিস হচ্ছে? তো এটা হতে পারে যে তার ফ্রেন্ডের আম্মা অর্থাৎ আন্টিও হতে পারে।
সকালে উঠে জিজ্ঞেস করছে যে আন্টি আপনি কি আসছিলেন কিনা, এসে তো বলছে না আমরা কেউই উঠি নাই, তো তোমরা গেছো কিনা, যে আমরা আন্টি উল্টা বলছে যে আমরা তো ঘুম, আমরা তো জানি তোমরা আসো, তোমরা রাতে হয়তো বা বের হয়েছো রুম থেকে। তো হচ্ছে বাট না, কেউই বের হয়নি। ঘটনাটা ছিল এই যে শব্দ পাওয়া গেছে, কেউ একজন ওখানে ছিল,
সেই শব্দের উৎস খুঁজে পাওয়া যায়,
উৎস খুঁজে পাওয়া যায়
কাদের দ্বারা হয়েছে,
কাদের দ্বারা হয়েছে। বাট এই জিনিসগুলো একদম মানে সবাই ফিল করতে পারছে যে সামথিং ইজ রং। হচ্ছে এই ছিল ঘটনা।
তো ফাইনালি কি হয় তোমার ফ্রেন্ড?
ফাইনালি বয়ফ্রেন্ড এখনো আমাদের সাথে আছে, তো রিলিফ আসলে ওই কবিরাজের মাধ্যমে আস্তে আস্তে এখনো ও সুস্থ। আমি যতদূর জানি মানে খুব কম দেখা হয়, বাট আমাদের ফ্রেন্ড মানে আমরা মাঝে মাঝে অনেকদিন পর পর দেখা হয়, কিন্তু ও কোথাও যাওয়ার আগে মানে
ও যথেষ্ট বুঝে শুনে, তো ও এখন সব জায়গায় যায় না, সব জায়গায় মুভ করে না, এবং অনেক কিছু মেনে চলে, এবং আমাদেরকে অনেক সময় অনেক জ্ঞান দেয় বা হচ্ছে মানে বলে যে এইটা করিস না, এই সময়ে এই জায়গায় যাইতে হয় না। ওই যে ওই ঘটনাগুলো যে আমাদের ফ্রেন্ডরা যারা এক্সপিরিয়েন্স করে আসছে, ওরা যখন বলে আমরা ওই জিনিসগুলো আমাদের মাথায় থাকে, বাট কিছু কিছু বিশ্বাস করতে হয়, যার সাথে ঘটে সে বুঝে,
আসলে যার সাথে ঘটে সেই বুঝে যে আসলে এটার ভয়াবহতা কতটুকু। আর এই ঘটনাটা থেকে একটা আমরা মোরাল অফ দ্য স্টোরি বলতে পারি, ইট সাউন্ডস ফানি, যে সুন্দর ছেলে যারা আছে তারা একটু সাবধান থাকা মনে বেশি জরুরি, সো বি কেয়ারফুল অ্যাবাউট কে পড়ি।
তাহলে ওই যে যারা সুন্দর মেয়ে আছে যারা, তারা আবার ওই যে জিন থেকে সাবধান থাকা উচিত।
যাই হোক, সুন্দরদের জন্য আসলে মনে এই প্রবলেমটা,
আসলে আমরা কিন্তু বেঁচে গেলাম।
আচ্ছা যাই হোক, আমরা সো এইটা নিয়ে আসলে আমরা জাস্ট একটু ফান করছিলাম আসলে, তবে এটা ট্রু যে আসলে যদি আপনি কখনো বা আপনার কাছের কোনো মানুষকে যদি দেখে থাকেন যে আপনার খুব কাছের মানুষের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে গিয়ে থাকে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই বিষয়টা আমরা যাদের সাথে ঘটেনি কিংবা যাদের যারা চোখে দেখেনি এই ধরনের মানুষ, তাদের কাছে যতটাই ফানি মনে হয় বা খুব আজগুবি মনে হয়, ওই মানুষগুলোর কাছে এটা তার চেয়ে অনেক বেশি বেশি পরিমাণে সত্য, বাস্তব এবং ভয়াবহ। সো আমরা চাই না যে আসলে কারোর সাথে এই ধরনের পেইনফুল একটা ঘটনা ঘটুক। আমি আছি আমার সাথে এমন একটা কিছু, আমি জানি যে আমার সাথে এরকম একটা কিছু এক্সিস্টেন্স আছে যেটা অলওয়েজ আমাকে ফলো করছে, লক্ষ্য রাখছে, আমার চলাফেরার উপর প্রভাব বিস্তার করছে, আমাকে আঘাত করছে। সো এটা আসলে খুব মানে ভয়ঙ্কর, বিভীষিকাময় একটা মুহূর্ত মনে হয়।
জিনিসটা হয় হচ্ছে যে ওই মুহূর্তে আসলে মানে ওই মুহূর্তে কি করবেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না, আর হচ্ছে মানে কি করা উচিত এটাও আপনার মাথায় আসবে না।
সেটাই তো শুদ্ধ। আরো একটা আমরা আস্তে আস্তে মানুষ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমরা একটা ঘোষণা আমরা দিব, একটা সুন্দর ঘটনাটা শোনার পর আমি ছোট্ট একটা ঘোষণা দেব, তারপরে আজকের মতো আমরা ডর র‍্যাপ আপ করব। তো শুদ্ধ আরো একটা ঘটনা আছে, সময় আমাদের হাতে আরো একটু আছে, আমরা ঝটপট ওই ঘটনাটা একটু শুনে ফেলি।
হ্যাঁ, এই ঘটনাটা বলতে পারি, এটা হচ্ছে আমার এক রিলেটিভ হয়, আমি এখানেও নাম বলতে যাচ্ছি না, আমার রিলেটিভ হয়, এটা আমার একদম চোখের সামনে দেখা, এখন এটার কোনো ব্যাখ্যা আমি পাইনি। সেটা হচ্ছে মানে একটা ছেলের ঘটনা বলবো, কাজিন হয় আমার, হচ্ছে আমি নাম বলবো না, সে হচ্ছে মানে তাকেও এইভাবে ঠিক আমি জায়গাটার নাম বলতে পারি, সেটা হচ্ছে ফরিদপুরে কোনো এক খুব বড় কবিরাজের কাছ থেকে ঝাড়ফুঁক করার পরে সে ঠিক হয়, এবং সেটা সেই কবিরাজ যেটা বলেছিল যে হচ্ছে তাকে একটা খুব বাজে জিন হচ্ছে তার উপর ভর করেছিল, সেটা যেটা হয়েছিল হচ্ছে আমি বাকিটুকু শুনেছি, আর আমার চোখের সামনে যেটা ঘটছে মানে আমি সেটাও বলতেছি, ওর উপর ওইটা যখন ভর করতো বা ওই জিনিসটা, মানে হচ্ছে ওর উপর এটা ভর করলে ও কাউকে চিনত না, এবং প্রথমে ও যখন এটা ভর করে ও খুবই সবার সাথে রাফ বিহেভ করতো এবং কাউকে চিনত না, এবং অকথ্য ভাষায় গালাগালি করতো এবং মানে মারতে আসতো মানে ওর বাবা মাকে।
অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখেছি যে কোন ধরনের জিন দ্বারা পজেসড হওয়া বা এই ধরনের অশরীরী কিছু দ্বারা পজেসড হওয়ার পরে এই ধরনের সিমটমটাই দেখা যায়, এই ধরনের বিহেভ করে।
হ্যাঁ, আমি এইটা আমি দেখিনি, এটা হচ্ছে ওনাদের কাছ থেকে শোনা, মানে গার্ডিয়ানের কাছ থেকে শোনা যে ওকে মারতে যাচ্ছে। তারপরে হচ্ছে ওই ওনাদের ওই এলাকার হচ্ছে হুজুরের কাছ থেকে নাকি অনেকগুলা মানে ঝাড়ফুঁক করে তাবিজ দিয়েছিল ওনাকে, অনেকগুলা হাতে বেঁধে তারপরে হচ্ছে গলায় ঝুলাই দিছে। তো হচ্ছে ওই দিনই সন্ধ্যাবেলায় নাকি আবার ওই অ্যাটাক হয়, মানে হচ্ছে ওর উপর ভর করে এবং সাথে সাথে ও হচ্ছে এই সব তাবিজ টাবিজ ছিঁড়ে ফেলে দিল সাথে সাথে, তারপরে নাকি হচ্ছে মানে ওর বাবাকে মানে মারার জন্য আসতেছিল, তো ওর বাবা নাকি হচ্ছে খুব জোরে মানে চর দিছে আর কি, তো চর দেওয়ার পর মানে হচ্ছে ও রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে, মানে হচ্ছে ও নর্মাল না, ও বের হয়ে যাওয়ার পর প্রায় ঘন্টাখানেক পরে আবার ওর বাবা মা তো অনেক টেনশনে পড়ে গেছে, ওকে খুঁজতে বেরিয়েছে, দেখে যে মানে ওকে পায়নি, আশেপাশে পায়নি, একটু পরে আর কি ওর মা আবার ওর বাবাকে ফোন দিছে যে হচ্ছে না ও বাসায় আসছে, তো বাসায় আসছে, বাসায় এসে নাকি নর্মাল মানে ওকে মানে ওর সাথে কথা বলবে নাকি জিজ্ঞেস করবে, তো জিজ্ঞেস করছে যে মানে আস্তে আস্তে জিজ্ঞেস করছে যে কি হইলো, মানে হঠাৎ করে হলো কিছু বুঝলাম না, তো বলতেছে কি হইছে, মানে ও এমন একটা রিয়েক্ট করতেছে যে মানে ও কিছুই জানে না কি হয়েছে, ও কিছুই জানে না, তোকে ওকে জিজ্ঞেস করলো যে আচ্ছা একটু আগে যে একটা অকারেন্স ঘটলো, মানে তুমি যে আমাদেরকে সবাইকে গালাগালি করলো, আমাকে যে মারতে আসলা, এটা কি তোমার কিছু মনে নেই, কই কই না, তো বললো যে তোমাকে যে এই যে জোরে আমি একটা চর দিছি এটা তোমার মনে আছে, বলে না কিছুই মনে নেই, তো ওর বাবার কাছ থেকে যেটা শুনলাম যে এটা হচ্ছে ওকে যখন চর দিছে ওর শরীর নাকি পাথরের মতো শক্ত হয়েছিল।
আচ্ছা, উনি নিজেই ফিল করেছে সেটা,
চর পাথরের মতো শক্ত যে একটা মানুষের শরীর একটা পাথর,
সেই ব্যথা পেয়েছে
মানে তা জানি না, বাট মানে এত শক্ত নাকি
নাকি ছিল যে পাথরের মতো শক্ত। তো যাই হোক, তো তারপরে আমরা মানে এই ঘটনার চলাকালীন সময় আমি হচ্ছে বাসায় গেছি একটা কাজে, মানে ওনাদের বাসায়। মানে এই টুকটাক ঘটনা আমাকে শেয়ার করতেছে আমার আন্টি। হচ্ছে শোনার পরে ওইখানে মানে আমি যে দেখি যে একটা মানে ওই এলাকার মসজিদের যে হুজুর উনি আসছে। তো হচ্ছে উনি ওনাকে বলতেছে যে সূরা কালাম পড়ে ঝাড়ফুঁক করতেছে, ঝাড়ফুঁক করে দিয়ে বললো যে বাবা তুমি একটু অজু করো। হচ্ছে ওই ছেলেটা মানে ও অজু করলো। অজু করার পরে মানে এটা তো জানি আমরা সবাই যে হচ্ছে ব্লিডিং হইলে কিন্তু অজু ভেঙে যায়, অজু থাকে না,
থাকে না।
হচ্ছে ও যতবার অজু করতেছে ওর গলা দিয়ে রক্ত আসতেছে, ব্লিডিং হচ্ছে,
মানে
রক্ত এটা আমার চোখের সামনে
হঠাৎ
করে।
আচ্ছা,
স্ট্রেঞ্জ। এবং ও এই নিয়ে তিনবার অজু করলো, তিনবারই ওর গলা দিয়ে রক্ত আসতে। এবং ওই বলতেছে কয় যে ও তো আমার শান্তি দিবে না, ও তো আমাকে মানে বাঁচতে দিবে
না। তোমার ফ্রেন্ডটা বলছে,
মানে ফ্রেন্ড না, ওই যে যার উপর হচ্ছে, হ্যাঁ, যার উপর জিনটা ভর করছে, মানে ওকে হচ্ছে ই করতে দিচ্ছে না। ও অজু করলে ওর ব্লিডিং হয়ে অজুটা ভেঙে যাচ্ছে। ও যতবার অজু করতেছে ওর অজুটা ভেঙে যাচ্ছে এই ব্লিডিং হয়ে। তো হচ্ছে আমার চোখের সামনে এটা দেখা। তো আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটু দেখি, ব্লিডিং তো এমনও হইতে পারে। তো আমি বললাম যে আচ্ছা কিছুক্ষণ বসুক, মানে এটা কি অজু করলে হচ্ছে কিনা আমরা বুঝবো কিভাবে, মানে হচ্ছে দেখি কিছুক্ষণ যাক। কিছুক্ষণ গেল, কোনো ব্লিডিংও হয় না, কিছুই হয় না, ওর আর কাশিও আসে না।
আচ্ছা,
যখনই অজু করে তখনই ব্লিডিং হয়। এভাবে আমরা প্রায় 4-5 বার ট্রাই করলাম এবং এই ঘটনাই ঘটতেছে, মানে ও অজু করলেই ব্লিডিং হচ্ছে, মানে ওকে
সামহাও তাকে অজু করতে
দেওয়া হচ্ছে না, ওকে মানে পবিত্র হতে দেওয়া যাবে না, এরকম একটা ম্যাটার। এই ঘটনাটা চোখের সামনে দেখলাম। তো তারপরে মানে এটা তো যেহেতু আমার বাসা না, আমি আর যাই না, মানে বাট আমি মোটামুটি একটু ঘাবড়াইলাম, মানে ভয় পাইলাম যে এটা কেমন কথা ভাই। তার মধ্যে আরো যেগুলো শুনছি যে হচ্ছে যখন ওকে অ্যাটাক করতো নাকি বলতো ওই যে বসে আছে, ওই যে বসে আছে, ওই যে আমাকে ডাকতেছে ডাকতেছে আমাকে, মানে অলমোস্ট কিন্তু সব ঘটনা কিন্তু একই রকম
স্বাভাবিক।
আমার ম্যাটারটা হচ্ছে একজনের সাথে এক ঘটনা ঘটতে পারে, কিন্তু একই ধরনের ঘটনা এক একজনের সাথে ঘটছে, মানে সেম কাইন্ড অফ সেম হচ্ছে। এটা কিন্তু একটু ভাবার বিষয় যে মানে
অবশ্যই
কেন, আর কেউ কিন্তু দুষ্টামি করে এই ম্যাটারটা ঘটাবে না, এটা
সম্ভব না।
সে একটা পেইনের মধ্যে আছে, মানে হচ্ছে যে এটা মানে তার সাথে ঘটতেছে, আমি তার চোখে মুখে দেখতে পাচ্ছি সে অনেক কষ্টে আছে, যে হচ্ছে আমাকে বাঁচাও, মানে এরকম একটা আকুতি।
আসলে এটা অনেক সময় আমি জানি না যে কেউ জেনে বুঝে যদি এটা করেও, কেউ যদি অভিনয় করেও করতে যায়, এটা খুব বেশি আপনি কন্টিনিউ করতে পারবেন
আমার মনে হয় না এটা।
কারণ আমি দেখেছি এই রোগীগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, তাদের চোখ মুখ দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি দেখেছি, আমি টরে এর আগেও শেয়ার করেছি, আমি একটা দেখেছিলাম আমাদের এলাকায় একটা বাচ্চা একটা মেয়ের উপর ভর করেছিল। মানে বাচ্চা মেয়ে বলতে তখন আমি নিজেও ছোট ছিলাম, ওই মেয়েটার বয়স বড় জোর 10-12 বছর এরকম হবে। মানে ওই মেয়েটার চোখের দিকে তাকানোর ক্ষমতা এক একজন পূর্ণবয়স্ক মানুষের ছিল না, এত ভয়ঙ্কর হয়ে গেছিল। অভিনয় কোনোদিনও সম্ভব না, অভিনয় করে এই ধরনের জিনিস করা, মানে এমন হয়েছে যে আমি ওই মেয়ের চোখে, আমার চেয়ে মেয়েটা ছোট, আমি ওই মেয়ের চোখের দিকে তাকায় আমি ভয়ে মানে আমি আড়ালে চলে যাচ্ছি যাতে আমার তার চোখে তাকাতে না হয়, এই পরিমাণ ভয়ঙ্কর দেখাচ্ছিল। আর তার যে মানে ভয়েস, মানে আনবিলিভেবল, কেউ যদি এই রোগী না দেখে থাকেন তাদের পক্ষে এটা মানে ইমাজিন করাও মনে হয় সম্ভব হবে না।
তো আমি যার কথা বলছিলাম সে এখন সুস্থ আছে, মানে হচ্ছে এর কিছুদিন পরে, মানে ওর এই প্রবলেমটা মোটামুটি 1-1.5 মাস পর্যন্ত ছিল। তারপরে যেটা বললাম যে ওকে ফরিদপুরে নিয়ে গিয়ে ওখানে খুব একজন বড় এইসব ম্যাটার গুলা সলভ করেন আর কি, ঝাড়ফুঁক করে, এরকম একজন বড় ফকির ছিলেন, তাকে দেখানোর পর সেই আর কি বলছে যে হচ্ছে ওর উপর খুব খারাপ একটা জিনিস ভর করছিল। তো যাই হোক, সে ওই ঝাড়ফুঁক করে সে প্রায় 1-1.5 সপ্তাহ তার ওখানে থাকতে হয়েছিল নাকি ওই ছেলেকে।
এখন কি সুস্থ হয়েছে?
এখন সে সুস্থ, এখন সে নর্মাল লাইফ লিড করতেছে। এবং তার কাছে জিজ্ঞেস করার পর সেই ওই ম্যাটার গুলো বলছে যে হ্যাঁ, সে আসলেই নাকি কিছু একটা দেখতো, মানে
আচ্ছা আচ্ছা,
মানে হচ্ছে জাস্ট সে বললো যে দুইটা চোখ সে স্পষ্ট দেখতে পারছে, সেটা মানুষের চোখ না, খুব বড় আকৃতির, মানে আচ্ছা যাই হোক এগুলো আমি নাই বলি, বাট জিনিসটা আসলেই ভয়ঙ্কর,
ভাবানোর মতোই, রাইট, আসলেই ভয়ঙ্কর।
এবং আমার চোখের সামনে যেটা দেখা যে ওই যে ব্লিডিং এর ব্যাপারটা,
এটা
একদম আমি নিজে,
আমার কাছে খুব মানে অদ্ভুত একটা বিষয় মনে হয়,
মানে অজু করে পবিত্র থাকতে দেওয়া যাবে না, কি অদ্ভুত একটা ম্যাটার না।
তো যাই হোক, আমরা শেষ দিকে চলে এসেছি অনেকটা, মানে র‍্যাপ আপ করব আমরা আজকের মতো, আজকের এই এপিসোডের এপিসোডটি র‍্যাপ আপ করব আমরা প্রায় শেষ দিকে। সো আমি বলেছিলাম যে একটা ঘোষণা দিব, ঘোষণাটা হচ্ছে যে একটা সারপ্রাইজ আছে নেক্সট উইকে, আপনারা একটা সারপ্রাইজ পাবেন ডরে। আমি জানি না সারপ্রাইজটা কিভাবে নিতে পারেন, তবে এতটুকু বলছি একটা সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে, সেটা নেক্সট উইকে সেই সারপ্রাইজটা আপনাদেরকে দেওয়া হবে। আজকের মতো শুধু এতটুকুই বলতে পারি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন স্টুডিওতে যারা আছে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে ঘটনা শেয়ার করার জন্য, এবং শুদ্ধকে অনেক ধন্যবাদ যে আজকে আসলে শুদ্ধর অনেক ঘটনা, পুরো এই ছেলেটার কাছে যে এত ঘটনার ভান্ডার রয়েছে আমি নিজেও জানতাম না, মানে আমার কাছ থেকে লুকায় লুকায় থাকতো, আজকে কোনো মানে কোনো সামহাও আজকে ধরেছি যে এই ভান্ডার আমি বের করতেই হবে। তো এত ঘটনা ছিল শুদ্ধ এতদিন আমার আশেপাশে থাকা হয়েছে, অথচ এই ঘটনাগুলো কোনো কিছুই আমি আন্দাজ করতে পারিনি।
না সুমন ভাইকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে ঘটনাগুলো শেয়ার করতে দেওয়ার জন্য। ভয়ের ব্যাপারগুলো শেয়ার করাটা অনেকের কাছে মানে মজার মনে হয় যে মানে হচ্ছে এটাকে ফান মনে হয়, অনেকে বিশ্বাস করতে চায় না। তো আমার মতে কি বিশ্বাস না করে যদি ভালো থাকা যায় তো বিশ্বাস করেন, দরকার নাই,
দরকার নেই, আপনাকে কেউ বলছে না বিশ্বাস করতে।
হ্যাঁ, কিন্তু প্রস্তুত থাকা যে মানে যে কোনো সময় যেন এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যদি ঘটে তো আমরা যেন ঘাবড়ে না যাই।
রাইট, দিস ইজ দ্য পয়েন্ট। এই ঘটনাগুলো আসলে শোনার অন্যরকম, আপনি যদি একটু পজিটিভলি দেখেন, আপনার সাথেও যদি কখন ঘটে ওই পরিস্থিতিতে আপনি হয়তো আপনার মাথাটাকে যদি একটু ঠান্ডা রাখতে পারেন আপনি তো রাইট ডিসিশনটা নিতে পারবেন।
হ্যাঁ, যে ওই সময় আপনার ঘটেছিল শুনেছি
কি করা উচিত বা কি করা উচিত না। ওকে, যাই হোক, আজকের মতো উচিত হচ্ছে যেটা আজকের মতো বিদায় নেওয়া। প্রত্যেককে আবার অনেক অনেক ধন্যবাদ, এবং এতক্ষণ যারা রেডিওতে আমাদেরকে শুনেছেন, আমাদের সাথে ছিলেন এত রাত জেগে, তাদেরকে আরো একবার ধন্যবাদ। সামনের বৃহস্পতিবারের জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সবাই অনেক ভালো থাকবেন।
Exclusively on FusionBD.com.